জয় শ্রী রাধে। আমরা গত পল্ল শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের অতি দিব্য অতি সুন্দর দশম স্কন্ধের থেকে আমরা প্রথম থেকেই ভগবান শ্রীকৃষ্ণ লীলা চরিত আমরা শ্রবণ করে গতদিন আমরা বিরাম দিয়েছিলাম যে ভগবানের জন্ম থেকে তিনি যখন অল্প অল্প হাঁটতে শিখলেন ঠিক সে পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। সমস্ত ব্রজ মায়েদের ব্রজ গোপীদের ভগবান শ্রীকৃষ্ণের এই যে বাল্য লীলা তারা দর্শন করে আনন্দে একেবারে বিভোর হয়ে গেছে। গোপীরা নিজের গৃহকর্মাদি ছেড়ে তারা সর্বদাই যশোদার নিকটে এসে তারা বসে থাকতেন। এই কৃষ্ণ বলরাম কানাই বলাই তাদের লীলা তাদের কৌতুক দর্শন করার জন্য, এবং সেই কৃষ্ণকে দর্শন করলে তাদের মনের মধ্যে এক দিব্য আনন্দ অনুভব হতো। তাই সমস্ত সকলেই কৃষ্ণ বলরামকে দেখে তারা মোহিত হতো। আহা, এমন যদি একটি পুত্র আমরা প্রাপ্ত হতাম আমরা ধন্যাতি ধন্য হয়ে যেতাম। সমস্ত ব্রজ গোপীরা তারা কৃষ্ণকে দর্শন করে যেন পাগল হয়ে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকলেই গান, বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। তা সমস্ত ব্রজবাসীরা ব্রজ গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের এই বাল্যলীলা দর্শন করে তারা যেন এক দিব্য শান্তি লাভ করতেন। তা সমস্ত গোপীরা একত্রিত হয়ে তারা নন্দ মহারাজের গৃহে 24 ঘন্টায় ভিড় করে থাকতেন। যার যখন সময় হতো তারা কানাইকে বলাইকে দেখে তারা মহা আনন্দে বিহ্বল হয়ে উঠতেন। এই শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ব্রজ মায়েদের আনন্দ দেওয়ার জন্য সাধারণ বালকের মতো কৌতুক করত। যখন একটু একটু হাঁটতে শিখেছে তখন বাছুরের লেজ ধরলে বাছুরও ভয়ভীত হত, আর সাথে সাথে এই দুই পরব্রহ্ম কৃষ্ণ বলরাম বাছুরের লেজ ধরলে বাছুরও ছুটত, আর সাথে সাথে কৃষ্ণ বলরাম তারাও পেছনে পেছনে ছুটত। তাদের এই সমস্ত কৌতুক লীলা দর্শন করে তারা আনন্দে একেবারে বিভোর হয়ে যেত। তাদের গৃহকর্মাদির প্রতি অত ধ্যান ধারণা ছিল না, কৃষ্ণ বলরামকে দেখলে তাদের দিব্য আনন্দ। এবারে এই কৃষ্ণ যখন একটু বড় হয়েছে তখন তার সখারা তারাও খুব রসিক, তাদেরকে বলল যে আমরা সকলের গৃহে গিয়ে গিয়ে মাখন চুরি করব। সমস্ত সখারা বলল আমাদের গোষ্ঠীতে কেউ কখনো এই চুরি করেনি, আর কানাই তুই আমাদের এই চুরি বিদ্যা শেখাচ্ছিস, বলছেন আরে একটু গোপীদের ঘরে আমরা তো অন্য কিছু চুরি করছি না, খাওয়ার দ্রব্য মাখন চুরি করব। তাতে কেউ রাজি হলো, কেউ রাজি হলো না। এই কৃষ্ণ এত নটখট, এত চঞ্চল কৃষ্ণ বলরাম যা ভাষায় বর্ণনা করা যায়। একবার পূর্ণিমা রাত্রিতে আকাশে পূর্ণ চন্দ্র উদিত হয়েছে, দিনের মতো পরিষ্কার দেখা যাচ্ছে রাত্রে বেলায়। তখন কৃষ্ণ কানাই যত্রতত্র ছুটে বেড়াচ্ছে পূর্ণিমা রাত্রিতে। সমস্ত গোপীরা তারা এসে যশোদা রানীকে ঘিরে ধরেছে, তাদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা চলছে। অকস্মাৎ কানাই এসে করল কি, মা মা করতে করতে রোদন করা আরম্ভ করল। এমন ভাবে রোদন করছে তাকে আর কেউ সামলাতে পারছে না। পেছন দিক থেকে এসে মায়ের ভোমটাটা টেনে খুলে দিল, আর যশোদা মায়ের কেশরাশি খুলে দিল, কেশগুলো ধরে চুলগুলো ধরে টানছে আর উ করে কাঁদছে। আরে কি কারণ সেটা তো বল, আরে কানাই তুই এই প্রকার করছিস কেন, কি অসুবিধা তোর, কেনই বা তুই কান্নাকাটি করছিস বল। কিছু বলে না। সমস্ত গোপীরা তারা কোলে করে নিয়ে বলছেন, কানাই লালা তুই এত কাঁদছিস কেন, কি কারণ বল, তুই কি মাখন নিবি, তাহলে দই না, তাহলে কি ছানা না, তাও না, মন্ডা না, তাও না, তাহলে কি নিবি সেটা তো বল। তা আকাশের দিকে হাত দিয়ে দেখাচ্ছে কি, চাঁদকে দেখাচ্ছে, আমি ওইটা নেব, আমি ওই আকাশের দিকে আঙুল দিয়ে তাকিয়ে বলছে, চন্দ্রের দিকে তাকিয়ে বলছে আমি ওটা নেব। গোপীরা তারা বলছে, আরে ওটা কি আবার নেওয়ার জিনিস নাকি, ওটা তো একটা রাজহাঁস, ওটা রাজহাঁস, ওটা আকাশের বুকে সাঁতার দিয়ে দিয়ে ঘুরে বেড়ায়। ও বলছেন আমি ওটাকেই চাই, আমি ওই রাজহাঁসটাকে আমাকে দিলে আমি ওই রাজহাঁসের সঙ্গে খেলা করব। আবার বাক্যগুলো অস্ফুট, মানে তোতলা তোতলা, শুনলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। না না আমি ওইটাকেই চাই, ওই রাজহাঁসটা আমার দরকার। সমস্ত গোপীরা তখন বলছে, ওটাকে তো দেওয়া যাবে না, বলছেন আমি কোনো কথাই শুনতে চাই না, ওই রাজহাঁসটাই আমাকে দিতে হবে, আমি ওই রাজহাঁসটার সঙ্গে খেলা করব। গোপীরা তো একেবারে বিরক্ত হয়ে গেল, বলছে না না আমরা ভুল বলেছি, অন্য গোপীরা বলছে কোলে করে নিয়ে, আর রোদন করছে মানে সে তো সাংঘাতিক রোদন, দুই পা মাটিতে আছড়াচ্ছে, আর সাধারণ বালকের মতন সেই পরব্রহ্ম ভগবান ভক্তদের সুখের সুখ বিধানের জন্য, আনন্দ দেওয়ার জন্য দুই পা আছড়ে পাছড়ে আর জোরে জোরে রোদন করছে। যে গোপীকে পাচ্ছে সেই গোপীর আঁচল ধরে টেনে তার কোলে উঠে বলছেন আমি ওই রাজহাঁসটাই নেব। অন্যান্য গোপীরা তারা বলছে, আরে কানাই তোকে না ওই গোপীরা বোকা বানিয়েছে জানিস তো, ওইটা কোনো রাজহাঁস টাস নয়। তাহলে কি ওটা, বলছেন ওটা হচ্ছে চাঁদ চন্দ্র, ও আকাশেই থাকে, বলছেন তাহলে ওই চাঁদটাকে আমাকে দাও, আমি ওটার সঙ্গেই খেলা করব। মা যশোদা ইঙ্গিত করলে কি হলো, একটি বড় জলপাত্রের মধ্যে জল রেখে সেটা নিচে রাখলো, চন্দ্রের প্রতিবিম্ব ওই জলে পড়েছে, বলছেন নে এই তোর চাঁদ, এবার চুপ হয়ে যা। দুই চার মিনিট তো দুই হাত জলের মধ্যে দিয়ে থাপ্পড় মেরে মেরে জল সব ফেলে দিয়ে বলছেন, না তোমরা আমায় বোকা বানাচ্ছ, এটা চাঁদ নয়, চাঁদ তো আকাশে, এটা তো চাঁদের ছায়া পড়েছে, আমাকে ওই চাঁদটাকেই দিতে হবে। সে কান্নার কেউ থামাতে পারে না। যে গোপী সামলাতে যায় তাকে নোট দিয়ে আঁচড় দিতে থাকে, আমাকে ওটা দাও, বিপদ কি করে দেবে ওটাকে। সব গোপীরা বিরক্ত হয়ে আপন আপন গৃহে চলে গেল, কানাইয়ের কান্নার ঠেলায় তারা পালিয়ে গেল। মা যশোদা তখন বলছে, লালা মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে ভালোবেসে বলছে, জানিস লালা, আরে কানাই, ওটা রাজহাঁস নয়, চাঁদও নয়, ওটা একটা মাখনের ঢেলা, চাঁদ কিন্তু ওটা একটা মাখনের ঢেলা। তা বলছে, তাহলে ওই আকাশের মাখনটাই আমাকে দাও, ওই মাখনটাই আমি খাবো। বলছে, ওটা খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? বিপদে পড়লেন মা যশোমতী, কেন খাওয়া যাবে না? বলছেন, দেখ ওর ভেতরে চন্দ্রের মধ্যে কালো কালো স্পট দাগ থাকে। বলছেন, ওই যে দাগগুলো দেখছিস না, ওতে ওই মাখনের ঢেলার মধ্যে বিষ লাগানো আছে। বলছেন, এই বিষ কোথা থেকে এলো? বলছেন, এই চাঁদ সমুদ্র মন্থন থেকে উঠেছিল। বলছে, সমুদ্র মন্থনটা আবার কি? প্রশ্নের পর প্রশ্ন। মা যশোমতী বলছেন, দেখ একটা বিশাল বড় সাগর ছিল, তার নাম হচ্ছে ক্ষীর সাগর। তা বলছেন, ক্ষীর সাগর নাম কেন হলো? বলছেন, ক্ষীর মানে এখানে দুধের একটি সাগর। বলছেন, দুধের আবার সাগর হয়? আমাকে তুমি বোকা বানাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওই দুধের সাগর, তাহলে কত গরুর দুধ লেগেছিল ওই সাগরের মধ্যে? কথায় তার সঙ্গে পেরে উঠবে ব্রহ্মাও পারবে না। এই যে এত এত দুধ ওই সাগরের ভিতরে, অত তাহলে কত গরুর দুধ লেগেছিল ওতে? বলছেন, না বাবা, এটা ভগবানের বিচিত্র সৃষ্টি। যেমন গাভীদের মধ্যে যে ভগবান দুধ দান করেছেন, তিনি ইচ্ছা করলে সমুদ্রকেও দুধে পরিণত করে দিতে পারেন। বলছেন, তাই নাকি? সেই ভগবান কোথায় থাকেন? বলছে, তিনি তার ধামে থাকেন। আচ্ছা মা, তুমি যে বলছিলে ওখান থেকে এই চন্দ্র উঠেছিল, ওতে আবার কখনো বলছো মাখন, তাহলে সেই মাখনই মনে করলাম আমি, কিন্তু সেখানে ওই বিষ কোথা থেকে এলো? বলছেন, আরে বোকা, ওই চন্দ্র ওঠার পূর্বে বিষ উঠেছিল। বলছে, বিষ তো সাপেদের মধ্যে থাকে। বলছেন, না, ওখান থেকে বাসুকী নাগের মুখ থেকে যখন বিষ উঠেছিল, তখন সেই বিষ মহাদেব এসে খেয়ে ফেলে, তার হাতের ফাঁক থেকে এক দু ফোঁটা বিষ মাটিতে পড়ে গেলে পর এই সর্পেরা এসে চাটে, লেহন করেছিল। তার থেকেই তো এই সমস্ত সর্পাদি তারা বিষ যুক্ত হয়েছে, তার পূর্বে কোন সর্পের মধ্যে বিষ ছিল না। এটা সত্যযুগের ঘটনা। কানাইয়ের তখন চোখটা ঢুলছে, মানে ঘুম ঘুম আসছে। সমুদ্র মন্থন লীলা শ্রবণ করতে করতে কানাই রাত হয়েছে, ঘুমিয়ে পড়ল। মা যশোমতী, তিনি সত্যযুগে সমুদ্র মন্থন লীলা বর্ণনা করছে, এর মধ্যে দেখছেন কানাই ঘুমিয়ে গিয়েছে, যাক বাঁচা গেল। এইভাবে সেই পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাল্যক রূপে ভক্তদের আনন্দ বিধান করার জন্য তিনি অজন্ম হয়েও মনুষ্যের ন্যায় শরীর ধারণ করে তিনি ভক্তদের আনন্দ বিধান করেন। তাহলে সেই ভগবান কত দয়ালু, কত কৃপালু, যে ভক্তদের আনন্দ দানের জন্য তিনি জন্ম পর্যন্ত পরিগ্রহ করে ভক্তদের আনন্দ প্রদান করেন। সমস্ত বেদ বেদান্তে অন্যান্য দর্শন শাস্ত্রে ভগবানকে জ্যোতির্ময় বলেছেন, নিরাকার। তা সেই নিরাকার ব্রহ্ম সাকার হয়েছেন কেন? আমাদের আনন্দ দেওয়ার জন্য। যার কোন ক্ষুধা পিপাসা নেই তিনি ক্ষুধার্ত। কেন না? আমাদের শ্রদ্ধায় ভক্তিতে অর্পণ করা দ্রব্য তিনি সেবা করেন। তিনি অচল হয়েও সচল। কেন না? কেবল ভক্তদের আনন্দ দেবেন বলে। বল ভক্ত বৎসল ভগবান কি জয়। তাহলে সেই ভগবান কত করুণাময়, কত দয়াময়। এই পরব্রহ্ম তিনি কানাই রূপে ব্রজের মধ্যে এসে লীলা করে তার অতি প্রিয় সমস্ত ব্রজবাসীদের আনন্দ প্রদান করেন। এই কৃষ্ণকে দেখার জন্য গোপীরা কাজের সুযোগে ফাঁক পেলেই নন্দ মহারাজের গৃহে এসে উপনীত হন। কেন না? কানাইকে দেখলে তাদের এক দিব্য আনন্দ আস্বাদন হয়ে থাকে, তাই তারা নন্দ মহারাজের গৃহে আসে। এক গোপী, তার আবার কোন সন্তান সন্ততি নেই, কানাইকে দেখলে তার নিজের পুত্রের অভাবটা পরিপূর্ণ হয়ে যায়। সেই গোপী এসেছে, তার গোবরের প্রয়োজন নয়, কোন একটা বাহানা তো দরকার। তাই নন্দরানীকে বলছেন, দিদি আমার না কিছু গোবরের দরকার ছিল। বলছেন, আরে বোকা, গোবর লাগবে এতে আর বলার কি আছে, তোর যত গোবর লাগে তুই নিয়ে যা। গোবরটা মুখ্য না, মুখ্য উদ্দেশ্য কানাইকে দেখবে, তার তো সন্তান নেই। কানাইকে দেখলে তার দিব্য আনন্দ হয়, মনটা আনন্দে ভরে যায়। তাই কানাই বারান্দার এক কোণায় এসে কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়েছে। বলছেন, ও গোপী তুমি কি করছো এখানে? বলছেন, দেখছো না আমি গোবর নিয়ে যাচ্ছি। বলছেন, গোবর কিন্তু ফ্রিতে দেওয়া যাবে। বলছেন, ঠিক আছে তাহলে গোবরের পরিবর্তে কি নেবে তুমি? বলছে, তুমি যতবার এক ঝোড়া করে গোবর নিয়ে যাবে আমাকে এক দলা করে এতটুকু করে মাখন দিতে হবে। আচ্ছা ঠিক আছে দেব। গোপী এবার কৃষ্ণের কথায় আকৃষ্ট চিত্ত হয়ে আনন্দ পাচ্ছে, তাই বারবার আসছে। যখন দু তিনবার হয়েছে তখন কানাই কোমরে হাত দিয়ে বলছে, দেখো তুমি যে আমাকে বলেছ আমাকে মাখন দেবে, যত ঝোড়া গোবর নিয়ে যাবে তার পরিবর্তে এক দলা, এক গোলা, গোলা বলা হয় মাখন তুমি আমায় দেবে। তা এর হিসাব কিতাব কি করে থাকবে? সেই গোপী বলছে বুদ্ধি করে, টাটকা কাঁচা কাঁচা গোবর। বলছেন, তাহলে আমি তোমার কপালে একটা করে গোবরের টিপ দিয়ে যাব। গোপীর কি ইচ্ছা? যে কানাইকে স্পর্শ করলে তার মধ্যে দিব্য আনন্দ। বলছেন, ঠিক আছে তাই হবে। যতবার গোবর নিয়ে যায় যার সময় গোবরের একটা করে ফোঁটা কৃষ্ণের কপালে দেয়। এই যে স্পর্শজনিত দিব্য আনন্দ তার মধ্যে হয়, তার পুত্র নেই, অতএব পুত্র সুখ অটোমেটিকলি প্রাপ্ত হয়ে যায়। এবারে এই পাশ থেকে নিয়ে গোবরের ফোঁটা দিতে দিতে এই পাশ পর্যন্ত হয়ে গিয়েছে, সম্পূর্ণ কপালে গোবরের টিপ। আর গোপী আর আসছে না গোবর নিতে। মা যশোদার কাছে যখন গিয়েছে বলছেন, কানাই তোর এই কপালে এই কি সব ছাই ভস্ম মেখে রেখেছিস, আয় আয় পুছে দি। বলছেন, না না, সারাদিনের ইনকাম আমার। বলছেন, সারাদিনের ইনকামটা কি? তো বলছেন, না এক গোপী গোবর নিয়ে গেছে, এক এক ঝোড়া নিয়ে গেছে, একটা করে টিপ লাগিয়ে গেছে, এত গোলা আমাকে মাখন দেবে। বলছেন দূর বোকা, ওই গোপী তোকে বোকা বানিয়ে চলে গেছে, আয় পুছে দি, পুছে দিয়েছে। তা ভগবান তিনি ব্রজমন্ডলে এত সুন্দর লীলা করেন যে সমস্ত সকলেই আকৃষ্ট চিত্ত হয়ে ওঠে। একবার মা যশোদা, তিনি ওই আপন প্রাসাদের মধ্যে হয়তো অন্য কোনো কর্মে ব্যস্ত, কানাই যেখানে মাখন রাখা থাকে তার মধ্যে ঢুকেছে, সেই কক্ষে প্রবেশ করেছে। গিয়ে কি করছে, যে ভাণ্ড পাচ্ছে তার মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে একটু খায়, বাচ্চারা খেতে গেলে মুখে নাকে কপালে লেগে যায়, যেটাতে পাচ্ছে সেটাতে দুই হাত ডুবিয়ে দিচ্ছে। এবারে নন্দ মহারাজের যে খাম্বাগুলো ছিল সেগুলো বৈদুর্য মণি দ্বারা তৈরি, আয়নার থেকেও আরো চকচক করে। কানাইয়ের চোখ অকস্মাৎ সেই স্তম্ভের দিকে পড়েছে, তার মধ্যে আয়নার মতো নিজের ছবিটা দেখা যাচ্ছে, প্রতিচ্ছবি, যেমন আমরা আয়নাতে সকল দেখি, মুখ দেখি। ছোট্ট কানাই সে ভয় পেয়ে গেছে, সে তখন ভাবছে এ যদি মাকে বলে দেয় আমি মাখন চুরি করতে এসেছি তাহলে তো মুশকিল হয়ে যাবে। তখন বলছে ভাই, ও ভাই, তুমিও চোর আমিও চোর, দেখো আমি যা কিছু খাবো তোমাকে দিয়ে খাবো, তুমি না মাকে একদম বলবে না। মা যশোদা তো তিনি পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখছে, ছোট্ট বালকের বুদ্ধি দেখে মা মুখ চেপে ধরে হাসছেন। এর মধ্যে অনেকক্ষণ যাবৎ কথা বলছে ওই স্তম্ভের সঙ্গে যে দেখ আমিও চোর আর তুইও চোর, তুই যেন মাকে কিচ্ছু বলবি না। এর মধ্যে মা যশোমতীর বোধ হয় কিছু শব্দ হয়েছে, কানাই বুঝতে পেরেছে, বলছেন মা মা দেখো আমি না চুরি টুরি করিনি, আমার মতো দেখতে একটা ছেলে এর ভেতরে ঢুকেছে, আমি তো তাই ওকে বলছিলাম। মা যশোদা তিনি তো দেখছিলেন যে কি বলে কানাই, বড় আশ্চর্য, বড় আশ্চর্য ঘটনা। মা যশোমতী বলছেন তাহলে তুই যদি মাখন চুরি না করিস কানাই, তোর হাতে এই মাখন লাগানো, মুখে লাগানো কেন? বলছেন মা তুমি আমাকে এই দুই হাতে যে পদ্মরাগ মণির দ্বারা তৈরি এই বালা পরিয়েছ এগুলো আমার গরম লাগছিল, তাই মাখন ঠান্ডা কিনা তাই মাখনের মধ্যে হাত বুড়িয়ে রেখে হাত ঠান্ডা করছিলাম। বলছেন সে আমি বুঝতে পেরেছি, চল চল। এইভাবে সেই পরব্রহ্ম ভগবান ব্রজভূমিতে লীলা করছে, সমস্ত গোপীদের ঘরে এবারে মাখন চুরি আরম্ভ করল। তাহলে এখানে আমাদের সিদ্ধান্তের কথা জেনে রাখা উচিত যে ভগবান তাকে তো চোর বলা মানে অপরাধ, তিনি তো চুরি করতে পারেন না, কিন্তু এই ব্রজ গোপীরা তারা মাখন তৈরি করে প্রভুর জন্য প্রার্থনা করেন যে হে ভগবান, হে ব্রজেন্দ্র নন্দন, হে কানাই, তুমি আমাদের দেওয়া এই মাখন সেবা করবে। দেখুন এই ব্রজগোপীরা কারা, দণ্ডকারণ্যে যখন ভগবান রামচন্দ্র গিয়েছিলেন সেখানকার মুনি ঋষিরা তারা তপস্যা করে উপাসনা করে এক একটি মন্ত্রের উপরে লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করে সিদ্ধি লাভ করে সিদ্ধ হয়ে ব্রজের গোপী হয়েছে। এই প্রকার আরো আরো মহা মহা মুনিজনেরা তারা তপস্যা করে সিদ্ধি লাভ করে ব্রজের গোপের ঘরে এসে জন্ম নিয়ে তারা গোপী হয়েছে। কেন? তারা শ্রীকৃষ্ণের সেবা করবেন।
তা সেই সমস্ত মুনিজনেরা গোপী ভাব আশ্রয় করে গোপী হয়ে গোবিন্দের সেবার জন্য মাখন তৈরি করে তারা একান্তে রোদন করেন আর বলেন, হে প্রভু, তুমি কৃপা করে এই মাখন তুমি চুরি করে খেলে আমরা সন্তুষ্ট হব। তাই তো ভগবান তাদের কথা রক্ষার জন্য তাদের আরতির কারণে তিনি মাখন চুরি করতে যেতেন, আর ভগবান তাকে চোর শব্দটি এখানে প্রয়োগ হয়েছে কিন্তু তাকে চোর বলা যায় না। হ্যাঁ, চোর বলা যায়, এখানে টিকাকারগণ বলছেন তিনি হচ্ছেন ভক্তদের মনোচোরা, ভক্তদের মনকে চুরি করেন, তাই এ অর্থে চোর বলা হয়েছে। কেন? তিনি ভক্তদের মনকে চুরি করে নেন, তাই তো ভক্তেরা ভগবানের জন্য কত কিছু করেন। তা এই ব্রজের গোপীরা তারা সাধারণ নয়, বড় বড় ত্রিকালদর্শী মুনিরা তারা এক একটি মন্ত্রের, কেউ ক্লিং কেউ শ্রীং, রাধা গোবিন্দের মন্ত্রের বীজ না খেয়ে দেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করে সিদ্ধত্ব প্রাপ্ত হয়ে তারাই ব্রজের গৃহে গোপী রূপে জন্ম নিয়েছে। তা সেই সমস্ত মহান ভক্তেরা যদি প্রভুর কাছে প্রার্থনা করে বলেন, আমাদের দেওয়া এই মাখন শিখায় তুলে রাখলাম, তুমি এসে এটা সেবা করলে আমরা সন্তুষ্ট হব, তাহলে ভগবান কি করবেন? ভগবান বাধ্য যে সেই গোপীদের মনের ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য, আর এই শশাগরা সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু এই পৃথিবী নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভুর দ্বারা তৈরি। তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আমরা আমরা এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে অহংকার ভাব পোষণ করে আমরা কি করছি? না, এই জমি আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমরা আমাদের মনে করছি, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ক্রীড়াস্থল, তার খেলার জায়গা, তার দ্বারাই তৈরি, তিনি হচ্ছেন মালিক, কিন্তু আমরা আমাদের মূঢ়তাবশত, অজ্ঞানতাবশত আমরা কি করছি? না, এই জমি জমা সব আমার, কিন্তু এগুলো তো প্রভুর তৈরি, প্রভুই মালিক, বরঞ্চ আমরা চোর, আমরা সেই ভগবানের জায়গার উপরে কব্জা করে আমরা আমাদের মনে করছি। আর এই পৃথিবীতে যত কিছু বৃক্ষাদি রয়েছে সে তো প্রভুরই তৈরি, তা যারা মানব শরীর গ্রহণ করে ইহজগতের যে সমস্ত ফল পুষ্প যারা গোবিন্দকে অর্পণ করে না খায়, তারা চোর। গোবিন্দ চোর নয়, গোবিন্দ চোর, তিনি কেমন চোর? না, ভক্তদের মনকে চুরি করে, মনোচোরা। বল ভক্তবৎসল ভগবান কি জয়। তা সমস্ত ব্রজ গোপীদের আনন্দ বিধান করেন, এই গোপীরা তো প্রার্থনা করেন গোবিন্দ তাদের গৃহে এসে তার সখাদের সাথে মাখন চুরি করে খেলে বেশি আনন্দ তাদের। তাই সেই সমস্ত মুনি ঋষিরা সিদ্ধত্ব প্রাপ্ত হয়ে ব্রজে ঘরে এসে গোপেদের ঘর থেকে গোপী রূপে জন্ম নিয়েছেন, তাদের একমাত্র অভিপ্রায় যে কৃষ্ণ সেবায় নিয়োজিত হবে। তাহলে এখানে গোবিন্দ তিনি যে চোর এটা বললে অপরাধ। এই যে এতক্ষণ যাবৎ বলা হচ্ছে এ সমস্ত টিকার কথা, কেন বলা হচ্ছে? না, গোবিন্দকে চোর বললে অপরাধ হবে, কিন্তু এখানে লীলার পুষ্টিকরণের জন্য, লীলার আস্বাদন হবে সেজন্য তিনি এই মাখন চৌর্য লীলা করেছেন। একবার সব গোপীরা ভাবলো, তাদের মধ্যে মিটিং হলো, সমস্ত গোপীরা বলছেন, কানাইয়ের এই যে চঞ্চলতা যা আমরা দেখে প্রত্যেকেই খুশি হই, কিন্তু হে গোপীগণ, আমরা একত্রিত হয়ে মা যশোদার নিকটে গিয়ে যদি নালিশ করি তাহলে তার হাবভাবটি কেমন হয় সেটা জানা যেত। বলছেন হ্যাঁ, এটা একটি ভালো যুক্তি। তাই ব্রজের সমস্ত গোপীরা একত্রিত হয়ে নন্দ মহারাজের গৃহে গিয়ে উপনীত হয়েছে। সমস্ত গোপীগণ নন্দারানীর গৃহ সমীপে গিয়ে সব একই সঙ্গে, যারা যশোদা মায়ের থেকে বড় তারা নাম ধরে ডাকছেন, ওহে যশোদা, হে যশোদা, তুমি আছো, শুনছো? আর যারা বয়োকনিষ্ঠ তারা দিদি দিদি বলে চিৎকার করছে একসঙ্গে অনেক গোপ। মা যশোমতী তিনি রন্ধনশালা থেকে বাইরে বেরিয়ে এসে বলছেন, এসো এসো গোপীগণ, ও তোমরা বুঝি আমার লালার মানে কানাইয়ের গুণগ্রাম কীর্তন করতে এসেছো, এসো এসো। এই গোপীরা প্রায়শ এসে কৃষ্ণের গুণগ্রাম কীর্তন করতেন। মা যশোদা ঠিক তাই ভেবেছেন। তখন সমস্ত গোপীরা বলছে, না না দিদি, আমরা কিন্তু তোমার ওই নটখট কানাইয়ের গুণগ্রাম কীর্তন করতে আসেনি, তাহলে কি জন্য এসেছো এখন? বলছেন আমরা নালিশ করতে এসেছি। বলছেন আমার এই ছোট্ট দুধের শিশুটার বিরুদ্ধে আবার নালিশ কিসের গো? বলছেন অনেক নালিশ আছে, তোমার ছেলে আমাদের ঘরে গিয়ে মাখন চুরি করে, আমাদের জ্বালায়, আমাদের অনেক কিছু ক্ষতি করে আসে। কি বলছো গো, আমার ছেলেটা মাখন চুরি করবে এটা কি করে হয়? আমাদেরই তো এত ধেনু, 9 লক্ষ ধেনু, তোমাদের ঘরে মাখন চুরি করতে যাবে কেন? আচ্ছা কি হয়েছে আমাকে এক এক করে বলো তো, এক লাইন থেকে জিজ্ঞাসা করছে। প্রথমে যে গোপী ছিলেন, মা যশোমতী বলছেন, এই গোপী আমার লালা, আমার কানাই তোর কি ক্ষতি করেছে বলতো? বলছেন দিদি জানো তো, তোমার এই কানাই আমার বাছুরগুলোকে খুলে দেয়। তা বলছি এটা তো ভালোই, আরে তুই হয়তো বাছুরগুলো খুলবি, তোর কষ্ট হবে, তাই আমার লালা তোর বাছুরগুলো খুলে দিয়েছে, তাতে কি হয়েছে? মা যশোদা কিন্তু কানাইয়ের পক্ষে, নিজের ছেলের বিপক্ষে সহসা কেউ যায়? বলছেন না না, সে বাছুরগুলোকে কখন ছেড়ে দেয়? অসময়ে, বৎসান মুঞ্চান কচিদ সময়ে। আরে অসময়ে বাছুরগুলো ছেড়ে দিয়ে গাভীদের দুগ্ধ পান করিয়ে দেয়, আমরা একটুও দুগ্ধ আর পাই না। তুমি বলছো ও আমি যখন গাভী দহন করতে যাব তখনও বাছুরগুলো ছেড়ে দেয়? কদাপি নয়। জানো তো একবার আমি গাভী দহনের পাত্র নিয়ে যাচ্ছি, কানাই আমার সামনে থেকে যাচ্ছে, আমি বললাম কানাই আমার বাছুরটা একটু খুলে দে তো, গাইটা একটু ধুইয়ে নি। কি বলল জানো? কি বলল? বলছে কেন, তুমি নিজের কাজ নিজে করতে পারো না? অন্য লোক দেখলেই তুমি কুঁড়ে হয়ে বসো, তার সঙ্গে কথায় কেউ পেরে ওঠে। কানাইকে মা যশোদা বলছেন মাথায় হাত দিয়ে, আর কানাই মা যশোমতীর আঁচলটা ধরে দাঁড়িয়ে আছে, পায়ের একটি আঙুল দিয়ে ভূমি বিলোপন করছে, মাটি খুঁড়ছে, আর মুখটা ধামা মতো করে আছে, যেন কিচ্ছু জানে না, সহজ সরল। মা যশোদা বলছেন কানাই কি শুনতে পাচ্ছে এই সমস্ত? কোনো কথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে ভদ্রলোকের মতন। আচ্ছা তোর কি করেছে? বলছেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে। বলছেন আরে আমার এই দুধের শিশু এই কানাই, সে কতটুকু মাখন আর খেতে পারবে? আরে তোরা তো তাকে একটু মাখন যদি খাইয়ে দিস তাহলে সে কতটুকু মাখন খেত, তার পরিবর্তে আমি তোদের দশ গুণ মাখন নয় দিয়ে দিতাম, তাহলে তাকে তোরা চোর বলবি? বলছেন, দিদি তাও করিয়ে দেখেছি। জানো একবার আমি অনেক মাখন মন্ডা মিস্ত্রি সর আরো ছানা আদি নিয়ে একটি থালার মধ্যে সাজিয়ে আসন টাসন দিয়ে কানাইকে বললাম, আরে কানাই এদিকে আয় বাবা, এই মাখন চুরি টুরি আর করিস না, তুই এগুলো বসে বসে খাতো। তা বলে কি না যে কেন, আমি কি ভিখারির ছেলে যে তুমি বললেই আমি খাবো? আমি বললাম, তাহলে তুই চুরি কেন করিস? বলছেন, আরে বোকা গোপিটি, চুরির মালের স্বাদ একটু আলাদা হয়, তার সঙ্গে কথা বলে পারা যাবে না। এদিকে মাখন সব গুছিয়ে ছানা ছানা রসগোল্লা মিষ্টি আদি দিয়ে বলছে খা, তখন আবার রাগ দেখায়, আমি কি ভিখারির ছেলে, তুমি বললে আর আমি কপ কপ করে খেয়ে দেবো? গোপি বলছে, তাহলে চুরি কেন করিস? বলছেন, আরে বোকা গোপি, চুরির মালের স্বাদ অন্যরকম, তার সঙ্গে কথায় পেরে ওঠে ব্রহ্মার বাপ বিষ্ণুও পারবে। আচ্ছা, আরেক গোপীকে যশোমতী জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার কি ক্ষতি করেছে? বলছেন, দিদি আমার ঘরে একবার ঢুকলো, যেখানে মাখন আছে মাখন সব নাবালো, নিজে খাচ্ছে। বললাম, ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমাদের অতি প্রিয় কানাই, সে কতবার মাখন খাবে, খাক না। মাখন খেয়ে পেট ভরে গেল, তখন সে কি করল, দুই আঙুল জিহ্বার তলায় পুড়ে দিয়ে একটা সিটি বাজালো। এবারে যখনই সিটি বাজালো, তার যত সখা আছে বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবগুলো আমার ঘরে এলো। বলছেন, খা যত পারিস খা। আমি ভাবলাম, ঠিক আছে গ্রামের ছেলেরা খাচ্ছে খা। এবারে তার সখাগুলো মাখন খেলো, তাদের পেট যখন ভরে গেল, তখন আরেকটা সিটি বাজালো, দুনিয়ার বনের বাঁদর আমাদের গৃহে এসে উপস্থিত। এই বানরদের সঙ্গে তোমার ছেলের কি সম্বন্ধ এ আমরা বুঝতে পারি না, সে এমন ইঙ্গিত করল যে সঙ্গে সঙ্গে দুনিয়ার বনের বাঁদর আমার গৃহে এসে উপস্থিত হল। আমি ভাবলাম, ঠিক আছে কানাই খেলো, কানাইয়ের বন্ধুরা খেলো, আজ না হয় বাঁদররাও খাক, যাক আজকে আর মথুরায় বেচার দরকার নেই, এই কানাইয়ের সাঙ্গপাঙ্গরাই খেয়ে। এবারে সমস্ত বানর তারা কত মাখন খাবে, আমার তো মাখন প্রচুর। বানরদের খাওয়া হলে কি করে, যখন পেট ভরে যায় তারা দুই হাত দিয়ে নাক মুখ ঘষা আরম্ভ করে। আমি দূর থেকে দেখছি যে কি লীলাটা হয়। তখন তোমার কানাই সে বলছে, দেখ দেখ এদের ঘরে সব ওই দুর্গন্ধ বাসি পচা এই সমস্ত মাখন রাখ, এই বানরদের আর খেতে ভালো লাগছে না, তাই তো নাক মুখ ঘষছে, মানে ওদের দুর্গন্ধ লাগছে, এরা এই দুর্গন্ধ জিনিস বাড়িতে রাখে কেন? কৃষ্ণের কাছে, কৃষ্ণের সখাদের কাছে আবার ছোট ছোট নুড়ি পাথর তারা পকেটে ধুতির কোচড়ের ভিতরে ভরে রেখে দেয়। বলছেন, এরা এই পচা সরা গলা মাল রাখে, এদের যত ভাণ্ড আছে সব ভেঙে দেয়, দেখতে দেখতে সব ধড়াম 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 করে ইট পাটকেল মেরে আমাদের সমস্ত পুরাতন পুরাতন ভাণ্ডগুলিকে ভেঙে ছুটে পালিয়ে গেল। আচ্ছা দিদি, এত অত্যাচার কি সহ্য করা যায়? মা যশোদা কানাইয়ের মাথায় হাতটা দিয়ে মুখটা উপরের দিকে করে বলছেন, কানাই কি শুনতে পাচ্ছে? সমস্ত কোনো কথা নেই মুখে। এবারে যখন গোপীরা নালিশ করে, তখন মা যশোদার মুখটা তো সেদিকে থাকে গোপীদের দিকে, তখন এ মা যশোদার আঁচল ধরে দাঁড়িয়ে থেকে বলে, দেখাবো মজা পরে। তখন গোপীরা বলে, দিদি দেখো দেখো আমাদের মজা দেখাবে বলছে পরে। মা যশোদা যখন কানাইয়ের দিকে দেখে, কানাই তো মাথাটা নিচু করে বোকার মতো দাঁড়িয়ে থাকে, বলছে ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে। বলছে, না না এখন চুপ হয়ে গেছে, আগে আঙুল দেখাচ্ছে। মা যশোদা বলছে, আচ্ছা তোমরা মাখনগুলোকে শিখায় তুলে রাখতে পারে। অপর গোপী বলছে দিদি তাও করে দেখেছে, অনেক উপরে মাখন সাজিয়ে সাজিয়ে শিখার উপরে রেখে দিই, তোমার কানাইয়ের যে সমস্ত পার্শ্বদ্রা আছে এগুলো তো বাঁদরের অবতার, প্রথমে বড় বড় গুলো উবুড় হয়ে থাকে, তার উপরে তার সাইজের, তার উপরে তার সাইজের, আর তোমার এই চূড়ামণি সে সকলের চূড়ায় ওঠে, দিয়ে মাখন নাবিয়ে ফেলে, বুদ্ধিতে পারা যায় না, আরো উপরে রাখতে পারো না। মা যশোদা কানাইয়ের দিকে দোষ চাপাতে রাজি না, বলছেন তাও করে দেখেছি। তখন ওরা করে কি, যে কঞ্চি, বাঁশের যে কঞ্চি হয় সেগুলো অগ্রভাগ মাথাটা সূচালো করে নিয়ে এসে সমস্ত ভাঁড়গুলো পেছন দিক থেকে গুতিয়ে ফুটো করে ফেলল, আর নিচে সব হাসাহাসি করে হা করে সব খেয়ে ফেলে। তার সঙ্গে কোনো অবস্থাতেই পারা সম্ভব নয়। আরেক গোপীকে বলছে তোর কি ক্ষতি করে, বলছে দিদি আমার বাচ্চাটাকে আমি ঘুমাতে ঘুম পড়াতেই পারি না, সে ঘুমি পড়তে চায় না, আমি অনেক কষ্টে তাকে যদি একটু ঘুম পাড়াই আর কানাই সে ছোট ছুটে গিয়ে তাকে চিমটি কেটে কেটে জাগিয়ে চলে আসে, যতবার আমি আমার ছেলেটাকে ঘুম পাড়াবো এই কানাই কখন কোন ফাঁকে গিয়ে তাকে চিমটি কেটে কেটে কাঁদিয়ে দিয়ে পালিয়ে আসবে। মা যশোদা গোপীদের নালিশ শুনে কি করবে না করবে কিছু বুঝতে পারছে, বলছেন ঠিক আছে ওর বাবা আসুক, এর একটা বিহিত হবে, কোনো চিন্তা নেই। আরেক গোপীকে জিজ্ঞাসা করছে যে তোমার কি ক্ষতি করেছে, তোমার তো গৃহে কোনো গাভীও নেই, দুধ দই তো কিছুই নেই তোমাদের বাড়ি। বলছেন একবার আমি দাঁড়িয়ে আছি, দেখলাম কানাই ছুটতে ছুটতে এসে দ্বারের পর্দাটা খুলে ভেতরে ঢুকলো, আমি ওর পেছন পেছন লুকিয়ে গেলাম, দেখি কি করে কানাই। এই যে গোপীরা নালিশ করছে কেন, আর কৃষ্ণের মুখটা দেখে তাদের ভেতরে ভেতরে দিব্য আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা তারপর কি হলো, বলছেন দেখো তোমার কানাই ভেতরে ঢুকে সমস্ত ঘরে হন হন করে সব ঘরগুলো ঘুরে দেখে নিল, কোথাও দই দুধ মাখন আমাদের তো এই সমস্ত কারবার নেই। এবারে মাঝখানে এসে কোমরে হাত দিয়ে বলছে এটা ঘর না শ্মশান, আরে যে ঘরে দুধ দই মাখন থাকে না সেটা শ্মশানের তুল্য, এই ঘরে তো আগুন দিয়ে দেওয়া দরকার, নিজে নিয়ে বলছে। আমি তো ভয় পেয়ে গেলাম যদি আগুন দিয়ে দেয় ঘরে। তারপরে আবার খানিকক্ষণ সব ঘরগুলোতে ঘুরল, দিয়ে আমার মেয়েটা সে এক খাটিয়ার উপরে শুয়ে আছে, আমার মেয়ের কাছে গেল। আমার মেয়ের কাছে গিয়ে কি করলো, দেখলাম ধীরে 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 তার বড় বড় চুল সেগুলোকে দুই ভাগ করলো, দুই ভাগ করে কি করলো, সে খাটিয়ার পায়ার সঙ্গে বেশ ভালো করে শক্ত করে বেঁধে দিল, লালির চুল দুই ভাগে ভাগ করে শুয়ে আছে খাটিয়াতে, খাটিয়ার পায়ার সঙ্গে টাইট করে বেঁধে ফেলল। এবারে কানাই কি করলো, আমার লালির কানে মুখটা ঠেকিয়ে বলছেন ভূত। এবারে যখনই কানে মুখ লাগিয়ে বলছে ভূত, আমার মেয়ে তো ঘুমন্ত অবস্থায় উঠেছে, মা বাঁচাও মা বাঁচাও, আমাকে ভূতে ধরেছে আমাকে ভূতে ধরেছে, আর চুলে টান পড়ছে, আমার মেয়ের তো প্রাণটা বেরিয়ে যায় যায়। আমি দৌড়ে গিয়ে তার চুল খুলে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলছি আরে ভূত টুত নয়, ওই নন্দের বেটা কানাই ভূত এসেছিল, তাকে কোনো প্রকারে আমি সান্ত্বনা দিলাম। মা যশোদা তিনি কানাইকে বলছেন এ কানাই, তুই সকলের বাড়িতে এমন এই প্রকার অত্যাচার করে বেড়াস, তোকে কিন্তু আমি মজা দেখাবো, আসুক তোর বাবা। আরেকজন বৃদ্ধা মাতাজি, বৃদ্ধা গোপী ছিলেন বয়োজ্যেষ্ঠা, মা যশোমতী তিনি বলছেন যে দিদি আমার লালা তোমাকেও জ্বালাতন করেছে, কি করেছে বলো? বলছেন যশোদা সে ছাড়ো, এত নালিশ করেছে আমি আর কিছু বলতে চাই না। বলছেন না আমি শুনেই রাখি, তোমার কি ক্ষতি করলো তুমি আমাকে বলো। সেই বৃদ্ধা মাতাজি তিনি বলছেন যে যশোদা কি বলবো, একবার আমি নারায়ণের পূজা করছি, তা নারায়ণের পূজার জন্য আমি ভেবেছি যে ব্রাহ্মণদের সাধুদের তারপরে সমস্ত ছোট ছোট বালকদের আমি প্রসাদ পাও। আমি ভাবলাম কানাইকে দুপুরবেলা গিয়ে তার সব মণ্ডলীদের আমি ধরে নিয়ে আসবো, ছোট ছোট বাচ্চাদের আবার নিমন্ত্রণও কি দেব, আমি গিয়ে ধরে নিয়ে আসবো। এর মধ্যে সকালবেলা কানাই এসেছে, এসে কি দেখছে চতুর্দিকে গোবর লেপা রয়েছে। গোবর লেপা দেখে আমার সঙ্গে দেখা হলো। আমি বললাম কানাই আজ দুপুরে তুই এবং তোর যত বন্ধু বান্ধব আছিস তোরা প্রত্যেকেই দুপুরে আমার এখানে প্রসাদ পাবি। বলছেন ঠিক আছে, তোমাদের কি পূজা হচ্ছে? বলছেন নারায়ণের পূজা হচ্ছে। বলছেন ও, এবারে বলতে বলতে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দিকে গিয়ে দেখছে অনেক মিষ্টি তৈরি হচ্ছে, অনেক কিছু ভোজ্য সামগ্রী তৈরি হচ্ছে। তখন কানাই আমাকে বলছে যে গোপী তুমি এক কাজ করো, ওই যা যা বানিয়েছ একটা একটা করে আমাকে দাও, আমি খেয়ে টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। আমি বললাম রাম 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 রাম, আগে ভগবান শ্রী বিষ্ণুর ভোগ হবে তারপরে তোকে দেব, অগ্রভাগ আবার কেউ খায়? বলছেন ওই বিষ্ণু টিষ্ণু আমার কাছে অনেক ছোট মোটো ভগবান, আমি হলাম সব থেকে বড় ভগবান। তুমি এক কাজ করো, আমাকে খাওয়ালে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই খেয়ে থাকে, সুতরাং তুমি আমাকে আগে খাও। আমি বললাম না, এ কোনো প্রকারেই আমি দিতে পারবো না, এতে আমার ভগবানের কাছে অপরাধ হবে। তা কানাই যে কথাটা বলেছে সেটা তো ধ্রুব সত্য কথা, কিন্তু ব্রজবাসীরা তো কানাইকে ভগবান রূপে মানে না, কানাইকে নিজের পুত্রের ন্যায় দেখে, নিজের সন্তানের ন্যায় দেখে। তারপরে তোমার কানাই রাগ করে চলে গেল, দিয়ে কি করলো দুটো ছোট ছোট কুকুরের বাচ্চা দুই বগলে করে কোথার থেকে টেনে টেনে নিয়ে এলো, এনে আমার ঠাকুর ঘরে বসিয়ে দিয়ে সে হাসতে হাসতে ছুটে পালিয়ে গেল। আমি তখন কি করব, আবার সেই কুকুরের বাচ্চাগুলোকে ছেড়ে এসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় পাল্টে স্নান করে আবার এই সেবায় লাগলাম। এবারে পুরো সারাটা দিন আমি অতিথি সেবায় ব্যস্ত ছিলাম, সাধু সেবায় ব্যস্ত ছিলাম, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি ক্লান্তা শ্রান্তা হয়ে আমরা স্বামী স্ত্রী বুড়ো বুড়ি তারা একই খাটে শুয়ে পড়েছে। কানাই কি করলো, জানলা দিয়ে টপকে এসেছে, তখন এই সন্ধ্যার পর জানলার উপরে উঠে সে কি করলো, আমার স্বামীর তো দাড়িগুলো হাত দেড়েক লম্বা আর আমার চুল তো কত বড় তুমি দেখছই, এবারে আমরা তো সারা দিনের ক্লান্তি রাত্রে সকালে সকালে মানে শীঘ্র শীঘ্র শুয়ে পড়েছি আর ক্লান্তিতে ঘুমও এসে গেছে, তোমার কানাই কি করলো জানো, আমার চুলে আর আমার স্বামীর দাড়িতে বেশ শক্ত করে গাঁট মেরে দিল, চুল আর দাড়িতে। এবার চুল আর দাড়িতে গাঁট মেরে দিয়ে ওই জানলার উপরে আবার বসে আছে হাত জোড় করে, দেখি বুড়ো বুড়ির লীলাটা কি হয়, বুড়ো বুড়ির লীলাটা কি হয়। এবারে একটু পরে মানুষ তো আর একভাবে শুয়ে থাকে না, পাশ পরিবর্তন করে। যখন আমার স্বামী পাশ পরিবর্তন করতে গিয়েছে তখন তার দাড়িতে টান পড়েছে, আমার চুলেও টান পড়েছে। আমার স্বামী বলছে কি হে
তুমি আমাকে সম্মান করতে জানো না, এই রাত্রে তুমি আমার দাড়ি ধরে টানাটানি করো কেন? আমি বলি, তুমি এখন বুড়ো হয়েছ আর এখন এই রাত্রে আমার চুল ধরে টানাটানি কেন করছো? এই চুল আর দাড়ি, চুল আর দাড়ি নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। আমার স্বামী বলে, তুমি আমার দাড়ি ধরে কেন টানো? আর আমি বলি, তুমি আমার চুল ধরে কেন টানো? কিন্তু কানাই যে চুল আর দাড়িতে গাঁট মেরেছে তা তো আমরা জানি না। তারপরে আমরা হাতাহাতি করে দেখি, না আমাদের চুলে আর দাড়িতে কে যেন বেঁধে চলে গেছে। রাত্রে আঁধারের মধ্যে, অন্ধকারের মধ্যে আমরা গাঁট খুললাম, দেখি তোমার এই গুণধর পুত্র কানাই, সে তখন খিলখিল করে হাসতে হাসতে লাফিয়ে পালিয়ে চলে গেল। মা যশোদা তিনি বলছেন, কানাই এই সমস্ত অত্যাচার তুমি করে বেড়াও, দেখাচ্ছি মজাটা। মা যশোদা তিনি বললেন, দেখো আমি সবগুলোই মেনে নিলাম, কিন্তু কানাই যে মাখন চুরি করে এটা কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস হলো না, কানাইকে ধরে দেখাতে হবে। তাই এই ব্রজে গোকুল ক্ষেত্রে নূতন বিবাহ হয়ে এসেছে এক ব্রজবধূ, অল্প বয়স্কা, নতুন বিবাহ মানে অল্প বয়স্কা গোপী। অল্প বয়স্কা গোপী বলল যে আমি ধরে দেখাবো, তাহলে তো তুমি বিশ্বাস করবে? বলছেন, হ্যাঁ তাহলে বিশ্বাস করব। এই গোপী সে তো সাধারণ গোপী নয়, সে মাখন তৈরি করে অনেকক্ষণ ধরে কানাইয়ের, কানাই যাতে খেতে আসে সেই জন্য প্রার্থনা করছে যে হে ভগবান, হে কানাই তুমি এসে, তুমি মাখন খেতে এসো। একদিকে ডাকছে, আরেকদিকে লীলার পুষ্টি করার জন্য, আনন্দ নেওয়ার জন্য, ধরার জন্য প্রস্তুত। তা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সেই গোপীর গৃহে গিয়ে মাখন খাচ্ছেন। আর এই গোপী পেছন দিক থেকে গিয়ে কৃষ্ণকে গিয়ে ধরে ফেলেছে, মাখন চুরি করা হাতে লাগানো আবার মুখেও লেগে রয়েছে, একেবারে সাক্ষাৎ প্রমাণ হলো। সেই গোপী টানতে টানতে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে নন্দ মহারাজের গৃহে। বলছেন, আজ তোর মা তো বিশ্বাস করবে যে তুই মাখন চুরি করিস কিনা, এটা আজ প্রমাণ হয়ে যাবে, তোর হাতেও মাখন মুখেও মাখন, চল। ব্রজ গোপীরা তারা কিন্তু শাড়ি পরে ঠিকই, কিন্তু তাদের মুখটা হচ্ছে মেন, তারা ঘুঙ্গট মানে ঘোমটা দিয়ে রাখে, প্রায় এক হাত ঘোমটা, ঘোমটা দিয়ে কৃষ্ণকে টানতে টানতে নিয়ে চলেছে। কৃষ্ণ তখন কাঁদছে সাধারণ বালকের মতন, বলছেন আজ আর কান্নাকাটি নেই। বলছেন, এ গোপী তুই আমায় ছেড়ে দে না, আর চুরি করবো না। বলছেন, না না আমি কথা দিয়েছি ধরে দেখাবো। কৃষ্ণ তখন বলল, ভারী বিপদ, কি করা যায়। তা এই গোপীর এক দেবর ছিল, এই কৃষ্ণের মতনই ছোট, কৃষ্ণের আবার বন্ধু। কানাই কি করলো, অনতি দূরে খেলা করছিল তার দেবর, তাকে হাতছানি দিয়ে ইশারা করে ডেকেছে, আয় 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 আয়। ও বেটা ভাবলো, কানাই তো চুরি করতে যায়, মাখনের ভাগ দেবে, ও তো আর এত কিছু জানে না। যখন ওই ব্রজ গোপীর দেবর এসেছে, কৃষ্ণ তার হাতটা ধরেছে, আর কানাই বলছে, আর সেই ব্রজ গোপীর ঘোমটা তো প্রায় এক হাত দেওয়া, মুখ ঢাকা। তখন সেই ব্রজ গোপীকে কানাই বলছে, আরে গোপী তুমি জানো না আমি, আমার শরীরটা মাখনের মতো নরম, তুমি আমাকে এইরকম নিষ্ঠুর ভাবে এক হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ, আমার অন্য হাত ধরো। বলছেন, আগে অন্য হাতটা দাও, তাহলে আমি এই হাতটা ছাড়ব। এবারে তার দেবরের হাতটা তার হাতে ধরিয়ে দিয়ে কানাইয়ের হাতটা ছেড়ে দিয়েছে। কানাই তো ওখান থেকে একেবারে ছুটতে ছুটতে গিয়ে, মা যশোমতী তিনি তো রান্না করছেন, আর যখন এই লীলা আরম্ভ হয়েছে সকালে, তখন তো কৃষ্ণ ঘুমিয়েছিল, মা যশোদা সকালে রান্না করতে গেলে কৃষ্ণ এই সমস্ত লীলা করে আস, সে তখন ছুটতে ছুটতে এসে নিজের পালঙ্কে পূর্বের ন্যায় শুয়ে পড়েছে। এই গোপী তো বুঝতে পারেনি এই সমস্ত লীলা হয়েছে, সে তার তো ঘুমটা দেওয়াই আছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। গিয়ে মা যশোদার রন্ধনশালার সম্মুখে গিয়ে বলছেন, ও দিদি দিদি তাড়াতাড়ি বেরো, দেখো তুমি তো বিশ্বাসই করো না তোমার লালা নাকি মাখন চুরি করতেই পারে না। এইবারে মা যশোদা তিনি রান্নাঘর থেকে বেরিয়ে বলছেন, কি রে কি হয়েছে? বলছে, দেখছো না কানাইকে ধরে নিয়ে এসেছি। মা যশোদা তিনি হাসতে হাসতে নিজের বারান্দায় বসে পড়লেন। বলছেন, আরে গোপী দেখ তো তুই কাকে ধরে নিয়ে এসেছিস, এ তো তোর দেবর। ঘোমটা খুলে দেখছে যে তার দেবরের হাতটা ধরে নিয়ে এসেছে। এই গোপী ভাবছে কখন হলো, কিভাবে হলো, কেমন করে হলো, কিছু বুদ্ধিতে কুলিয়ে পাচ্ছে। আর কানাই তখন চক্ষু ঘষতে ঘষতে আসছে, যেন এখনই তাজা তাজা ঘুম থেকে উঠেছে। এবারে যখন চক্ষু ঘষতে ঘষতে এসে মায়ের পাশে মাকে মায়ের হাঁটুটা হাত দিয়ে ধরে বসে রয়েছে, মা যশোদা বলছেন, এই তো আমার কানাই এখনই ঘুম থেকে উঠলো, তাহলে তোর ওখানে কখন মাখন চুরি করলো? এই গোপী কৃষ্ণের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছে। আর কৃষ্ণ আকার ইঙ্গিতে বলছেন, কেমন হয়েছে? ভালো হয়েছে, বেশ মজা হয়েছে। এই গোপী লজ্জিতা হয়ে তার দেবরকে বকতে জকতে নিয়ে যাচ্ছে আর বলছে, তুই কোথা থেকে এলি? এই পরব্রহ্ম ভগবান তিনি অজন্মা, যার জন্ম হয় না, কিন্তু তথাপি তিনি জন্ম পর্যন্ত স্বীকার করেন। কি জন্য? না ভক্তদের আনন্দ দেবেন বলে। বল ভক্তবৎসল ভগবান কি জয়। মা যশোদা তিনি বলছেন, কানাই এই গোপীরা যত যত নালিশ করেছে এগুলো কিন্তু সব সত্য, তথাপি আমি তোর পক্ষ নিয়ে সব কিছু করেছি। বলছেন, মা তুমি না এদের কথা একটুও বিশ্বাস করবে না, আমি সত্য আর সব এরা মিথ্যা। তত্ত্ব তো একদিকে সত্য বলছে, যদি তত্ত্ব দেখা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটাই ধ্রুব সত্য, কারণ তিনি পরম সত্য, তিনি তো চুরি করতে পারেন না, এই গোপীরা ডাকলে কি করবে? মা যশোমতী তিনি বলছেন যে আমি বুঝতে পেরেছি যে সত্যবাদী হরিশ্চন্দ্র আমার ঘরেই জন্ম নিয়েছে, কিন্তু কানাই সাবধান, যদি তুই ধরা পড়েছিস তাহলে কিন্তু আমি তোকে দেখবি অনেক শাস্তি দেব। পরীক্ষিত মহারাজ অবাক কৃষ্ণ কথা শ্রবণ করে, তিনি বলছেন যে হে গুরুদেব, সুকমণিকে বলছেন যে এই ব্রজবাসীরা এমন কি পুণ্য করেছিল যে সাক্ষাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্বেশ্বর তাদের সঙ্গে ওতপ্রোত ভাবে মিলেমিশে থেকে কেমন ভাবে প্রভুর লীলাকে তারা আস্বাদন করেছে, এ তো কম ভাগ্যের বিষয় নয়। আর পরীক্ষিত মহারাজ বলছেন এই নন্দ এবং যশোদা রানী তারাই বা কে ছিল? বলছেন, দেখো পরীক্ষিত, এই নন্দ বাবা আর যশোদা মাইয়া তারা ছিল প্রকাণ্ড তপস্বী, তাদের হৃদয়টা ছিল সত্যগুণে পরিপূর্ণিত। একবার ব্রহ্মাজির বরে ব্রহ্মাজি কাছে তারা প্রার্থনা করেছিলেন, আমরা যদি সন্তান লাভ করি যেন ভগবানকেই সন্তান রূপে প্রাপ্ত হই। তা এরা পুরাকালে দুজন দ্রোণ ও ধরা নামক মহা তপস্বী ছিলেন, স্বামী স্ত্রী দুজনেই ছিলেন মহা তপস্বী। তাদের সংযম নিয়ম আচার আচরণ আদি যত তপস্যা করেছেন সেগুলো মহাসাত্বিকতার সঙ্গে সুসম্পন্ন করেছিলেন। তাই ব্রহ্মাজির বরে ভগবান শ্রীকৃষ্ণকে তারা পুত্র রূপে প্রাপ্ত হয়ে তারা মহা আনন্দে থাকতেন। এই নন্দ মহারাজ এবং যশোদা রানী তাদের ভাগ্যের কোন ঠিকানা নেই। অহভাগ্যম অহভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম জন্মিত্রম পরমানন্দম পুণ্যম ব্রহ্ম সনাতনম। অহৌভাগ্যম, শুধু নন্দ মহারাজ নয়, এই ব্রজের সমস্ত ব্রজবাসীরা, এমনকি ব্রজের যত বৃক্ষ লতা আদি আছে তারাও ধন্যাতি ধন্য, তারা কেউ সাধারণ নন, তারা প্রত্যেকেই ভগবানের কৃপার পাত্র। বড় বড় মুনিজনেরা তারাই তো ওই ব্রজের বৃক্ষরূপে পরিণত হয়ে রয়েছে। কেন? তারাও এই ব্রজ গোপীদের চরণ রেণুকে বন্দনা করেন। আমাদের পরম ভক্ত পরম জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত উদ্ধবজি মহারাজ, তিনিও এই ব্রজের গুল্ম হওয়ার জন্য প্রার্থনা করেছেন। তিনি ব্রজের গোপীদের চরণ রেণুকে বন্দনা করেছেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণম পাদ রেণু মভিক্ষ্ণস যাসাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। উদ্ধবজি মহারাজ তিনি গোপীগণের চরণ রেণুকে বন্দনা করেছেন। গোপীগণের চরণ রেণু সমূহকে নয়। উদ্ধবজি মহারাজ বলছেন, আমি এই ব্রজ গোপীদের চরণের একটি রেণুকণাকে আমি বন্দনা করি, কারণ আমার সেই শক্তি নেই, আমার সেই সামর্থ্য নেই যে আমি একটি ব্রজ গোপীর সম্পূর্ণ পদরেণুর বন্দনা আমি করতে পারবো না। তাই একটি চরণ রেণুকে আমি বারংবার বন্দনা করি। এই উদ্ধবজি মহারাজ ভগবান বলেছিলেন যে, উদ্ধব তুমি আমার থেকে কিছু একটি বর চাও। তা এই উদ্ধবজি মহারাজ তিনি ভগবানের কাছে কি বর চেয়েছিলেন? বলছেন, প্রভু তুমি আমায় এই বর দাও যেন আমি ব্রজে গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারি। বৃক্ষ তো অনেক বড় হয়, তৃণ গুল্মাদি রূপে তুমি আমায় ব্রজে জন্ম দিও। ভগবান বললেন, কেন? বলছেন, তোমার অতি প্রিয়া ব্রজ গোপীদের চরণ রেণু আমার মস্তকে পড়লে আমি ধন্যাতি ধন্য। ব্রহ্ম সংহিতাতে সাক্ষাৎ ব্রহ্মাজি তিনিও ব্রজে গুল্ম লতা হয়ে জন্ম প্রার্থনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে। ব্রহ্মাজি তিনি নিজেও বলেছেন যে, প্রভু তুমি আমায় ব্রজে গুল্ম রূপে জন্ম দিও, তাহলে তোমার অতি প্রিয়া ব্রজ গোপীগণের চরণ রেণু মস্তকে পড়লে আমার ব্রহ্ম জন্মের সার্থকতা হবে। তাহলে এই ব্রজ গোপীরা ব্রহ্মাজির থেকেও আরো কত ঊর্ধ্বের। আর এই ব্রজ গোপীরা তারা তো সাধারণ কেউ নয়। জাবাল উপনিষদে বর্ণনা রয়েছে, কোন গোপী কি মন্ত্রে সাধনা করে না খেয়ে না দে একটি পায়ের উপরে দাঁড়িয়ে তারা ঈশ্বরের উপাসনা করেছেন। ঈশ্বর সন্তুষ্ট হয়ে বলেছেন, কি চাও? বলছেন, না আমরা ব্রজের গোপী হয়ে জন্মগ্রহণ করতে চাই। আর হে প্রভু তোমার সেবা করতে চাই। তাই সমস্ত বড় বড় ত্রিকালদর্শী মুনিরাই তো এই ব্রজের গোপী। তারা প্রভুর কাছে যেমন বলবেন প্রভু করতে বাধ্য। দেখুন, এই যে গোপী ধরে নিয়ে এসেছে কৃষ্ণকে, সে তো এরা মহামহা ঋষি ছিলেন, লীলার পুষ্টির জন্য এগুলো করছেন। মাখন নিজের হাতে তৈরি করে পৃথক রূপে রেখে অশ্রু বিসর্জন করে করে কৃষ্ণকে ডাকেন, বলেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, এই মাখনটি তুমি সেবা করলে আমি অতীব খুশি হব। তা সেই সমস্ত ত্রিকালদর্শী মুনিরা গোপী হয়ে প্রভুর কাছে প্রার্থনা করছেন মাখন সেবা করার জন্য, আর বাকিটা এগুলো লীলার আস্বাদন করার জন্য। বল ভক্ত বৎসল ভগবান কি জয়। একবার কার্তিক মাস সমাগত, ইন্দ্র পূজাও নিকটে নিকটে চলে এসেছে। এই ব্রজবাসীরা তারা প্রতি বছর ইন্দ্র যজ্ঞ করত। তার পূর্বে তারা নিজেদের গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিমার্জনা বা রং টং যাবতীয় যা কিছু করার দরকার তারা ওই কার্তিক মাসের থেকেই চালু করত। মা যশোদা সমস্ত সেবিকাদের অন্যান্য কর্মে নিযুক্তা করেছেন, আর নিজে কি করছেন? একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমান্ত স্বয়ং দধি। একদা মানে কার্তিক মাসে সমস্ত দাসীদের অন্যান্য কাজে লাগিয়ে মা যশোমতী কি করছেন, নির্মমন্ত স্বয়ং দধি, তিনি কানাইয়ের জন্য স্বয়ং দধি মন্থন করে মাখন তৈরি করছেন। কানাই অকস্মাৎ ঘুম থেকে উঠেছে, আর এদিকে মা যশোমতী তিনি দধি মন্থন করছেন, দধি মন্থন করছেন, সেই সাথে সাথে তিনি কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করছেন। আর বাদ্যযন্ত্র কি না মায়ের কর্ণের যে কুণ্ডল সেগুলো দুলছে, নিজের গালে সংঘাত হয়ে সেখান থেকে দিব্য বাদ্য উত্থিত হচ্ছিল। আর মা যশোমতীর কবরই স্থিত, মানে খোপাতে মায়েরা যেমন ফুলের মালা দেয়, সাউথ ইন্ডিয়াতে এখনো দেখা যায়, এগুলো প্রত্যেক মায়েরাই তারা সিঙ্গার করার পরে খোপার মধ্যে একটি ফুলের মালা বেষ্টন করে রাখত। তা সেই মালাটা কি হচ্ছে, খুলে খুলে পড়ে যাচ্ছে। মালাটা কেন খুলে খুলে পড়ছে, যে মালাটা যশোদা রানীর চরণ প্রাপ্ত হতে চাইছে। আচ্ছা, একটি কথা মনে রাখতে হবে, এই দশম স্কন্ধ শ্রবণ কালে ভগবান শ্রীকৃষ্ণের যাবতীয় লীলার সহায়ক সেগুলো যদি জড় হয় সেগুলো চেতনশীল, যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সহায়ক যদি একটা থালা বাটি লাঠিও যদি হয় এগুলো তো জড়, কিন্তু সেগুলো সব চিদানন্দ সম্পন্ন, অর্থাৎ জ্ঞান, তারা প্রত্যেকেই জ্ঞানী, চিত সম্পন্ন, জ্ঞান বিশিষ্ট, কথাটা মনে রাখতে হবে, তা না হলে আগে কিন্তু লীলার সম্পূর্ণ আস্বাদন হবে না। তা মা যশোমতীর কবরী স্থিত যে ফুলের মালা সেটাও চিত সম্পন্ন, অর্থাৎ জ্ঞান আছে। ভগবানের লীলার সহায়ক যত যত যা কিছু সব চিত সম্পন্ন, কথাটিকে মগজে রাখতে হবে, তা না হলে লীলার আস্বাদন হবে না। তা মাতার কবরী স্থিত পুষ্পমাল্য বিগলিত হয়ে মাটিতে পড়ছে, অর্থাৎ মা যশোমতীর চরণে পড়ে তারা ধন্য হতে চাইছে। আর মায়ের সমস্ত অঙ্গের যে আভরণ অলঙ্কার আদি সেগুলো দুলছে, কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করছেন, আর মায়ের স্তন্য দুগ্ধ খরিত হচ্ছিল পুত্র বাৎসল্যে, পুত্র প্রেমে। কানাই ঘুম থেকে উঠেছে সকালে, ঘুম থেকে উঠে মাকে যখন দেখতে না পেল, কানাই জানে যে মা এই সময় মাখন তৈরি করায় ব্যস্ত থাকে, কানাই দুই চক্ষু ঘর্ষণ করতে করতে, অর্থাৎ ঘষতে ঘষতে মা যশোমতী যে স্থানে দধি মন্থন করছিলেন সেখানে এলেন। মা যশোদা আকার ইঙ্গিতে বলতে চাইছেন, লালা আগে তোর জন্য মাখনটা আমি তৈরি করে নিই, তারপরে তোকে দুগ্ধ পান করাব। কিন্তু না, কানাই খুব হটি, মানে জেদি, সে কি করলো,
ফ্যানটা বন্ধ করে দিলে হবে,
সে কি করলো, এসে মায়ের কোলে ওঠার জন্য চেষ্টা করছে, মা আকার ইঙ্গিতে বলতে চাইছেন একটু পরে, কিন্তু না তা হবে না, আমি এখনই দুগ্ধ পান করব। তাহলে কানাই প্রথমে কি করলো, বাঁ হাতটা দিয়ে মন্থন দণ্ড লাঠিটা আগে চেপে ধরল, তাহলে তো মায়ের সব কাজ বন্ধ। এইবারে মায়ের এক হাত দিয়ে মায়ের এই হাঁটু ধরে এক পা যেমন বাচ্চারা তুলে দেয় সেইভাবে তুলে দিচ্ছে। মা যশোদা দেখলেন একে আগে দুগ্ধ পান করাতে হবে, তারপরে অন্য কথা। মা যশোদা তাকে নিজের কোলে তুলে নিয়ে চুম্বনে ভরিয়ে দিলেন, তারপরে মাতৃ মায়ের স্তন্য দুগ্ধ পান করতে লাগলেন কানাই। কানাই তখন খুব ছোট, নতুন নতুন দাঁত উঠেছে, দুগ্ধ পান করতে করতে আবার কখনো কখনো মায়ের মুখের দিকে তাকান, ঈষৎ হাসেন, মা কানাইয়ের এই প্রকার মুখ দেখে ঈষৎ হাস্যযুক্ত মুখ নব উদ্গমিত দন্ত সকল দেখে আনন্দে বিভোর হয়ে যান। আবার দুগ্ধ পান করেন। আবার দুগ্ধ পান করতে করতে আবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তুমি আমায় একটি কথা বলো তো। তোতলা তোতলা বলিতে অতি অদ্ভুত সুমধুর বলছেন, মা এই যে তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই দুধ দই মাখন নিয়ে লেগে থাকো, আচ্ছা তোমার এই দুধ দই মাখন প্রিয় না আমি প্রিয়? বলছেন, লালা আমি যে এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকি এ তো তোর জন্যই লেগে থাকি, তোকে খাওয়াবো বলে। কোথায় দুধ দই আর তুই কোথায়? তুই তো আমার প্রাণের টুকরো, তুই তো আমার প্রাণ স্বরূপ। আবার দুগ্ধ পান করছে। এবারে অনতি দূরে রান্নাঘরের মধ্যে পদ্মগন্ধা গাভীর দুধ উদ্বর্তিত হচ্ছিল, অর্থাৎ গরম হচ্ছিল। পদ্মগন্ধা গাভী কেমন? প্রায় 100,000-এর মধ্যে একটা দুটো তিনটে পাওয়া যায়। পদ্মগন্ধা গাভী কেন? না দুধটা পদ্মের ন্যায় গন্ধ এবং অনেক পুষ্টিযুক্ত এবং অনেক সুস্বাদ। তাই মা যশোদা সমস্ত পদ্মগন্ধা গাভীগুলিকে আলাদা করে রাখতেন আর নিজের হস্তে দহন করতেন কানাইয়ের সেবার জন্য। এই পদ্মগন্ধা গাভীর দুগ্ধ মা একেবারে ভোরবেলাতেই দহন করে দেন। ওই দুগ্ধই উননের মধ্যে হাঁড়ির মধ্যে গরম হচ্ছিল, ফুটছিল। একটু আগেই বলা হয়েছে শ্রীকৃষ্ণের সাথে যাবতীয় যা কিছু সেগুলি কি? সেগুলি চিত সম্পন্ন, জ্ঞান বিশিষ্ট। তাহলে দুগ্ধ সেও জ্ঞান বিশিষ্ট। এই দুগ্ধ তখন ভাবছে যে দেখো মায়ের, যশোদা মায়ের স্তন্য দুগ্ধ কোনো কল্পেই শেষ হবে না। অর্থাৎ কৃষ্ণ যতই পান করতে চাইবে মায়ের স্তন্য দুগ্ধ কদাপি সমাপ্ত হবে না। আর যদি শ্রীকৃষ্ণের পেট ভরে যায় তাহলে আমরা তো কৃষ্ণ সেবায় লাগতে পারবো না। তাই ওই দুধ জড় জড় পদার্থ, তথাপি প্রভুর লীলাক্ষেত্রে চিত সম্পন্ন। তাই তার দুঃখ হচ্ছে যে আমি যদি কৃষ্ণ সেবায় না লাগলাম তাহলে আমার উচিত আমাকে আগুনের মধ্যে পড়ে মরে যাওয়া ভালো। তাই ওই দুগ্ধ কি করল, উতলিয়ে পড়ে যাচ্ছে, পড়ে যায় যায় অবস্থা মায়ের চোখ সেদিকে গেল। আর একটু আগেই মা বলল, আরে কোথায় দুধ দই, তুই তো আমার প্রাণ, আমার প্রাণের সমতুল্য। এবারে দুগ্ধকে রক্ষা করতে গিয়ে কানাইকে স্তন দুগ্ধ পান করা অবস্থাতে তাকে টেনে সেখানে ধপ করে রেখে মা ছুটে চলে গেলেন দুগ্ধকে রক্ষা করার জন্য। এই দুগ্ধ আর পড়ে গেল না, উতলিয়ে পড়ে যাচ্ছিল। সে তখন বিলাপ করছে, আহা দেখো আমি যদি উতলিয়ে না পড়ে যেতাম বা এই প্রকার ভাব আমি না ধারণ করতাম তাহলে তো মা ছুটে আসতো না, প্রভুর সেবা থেকে আমরা, প্রভুর সেবায় আমরা বাধা সৃষ্টি করলাম। তখন দুগ্ধ পড়ে না গিয়ে আবার শান্ত ভাব ধারণ করল মা যশোমতী। তিনি দুগ্ধকে উনন থেকে আলাদা নাবিয়ে আসবেন, একটু সময় তো লাগবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের কানাইয়ের ক্রোধ হয়েছে, ক্রোধ হয়েছে। ক্রোধ হলে কি করলো কানাই? নিজের ঠোঁটটাকে দাঁত দিয়ে কামড়ে ধরেছে। তা এখানে সত্যগুণ যেন রজগুণকে শাস্তি প্রদান করছে। ক্রোধ ভগবানের থাকতে পারে না, এগুলো তো তমগুণী রজগুণীর মধ্যে, ভগবান তিনি পরম সাত্ত্বিক। তা এই ক্রোধ তিনিও প্রভুর কাছে প্রার্থনা করতেন যে প্রভু আমরা তো তোমার দ্বারাই সৃষ্ট, সুতরাং আমরা কি তোমার সেবায় লাগতে পারবো না? তাই প্রভু ক্রোধিত হলেন, অর্থাৎ ক্রোধকে নিজের মধ্যে নিলেন আর দন্ত দিয়ে ঠোঁটকে কামড়ালেন, রাগ হয়েছে। তা ক্রোধ, তিনি ভাবছেন তাই তো আমার জন্মটা সফল হয়েছে যে প্রভুর মধ্যে আমি প্রবেশ করতে পেরেছি। কানাই বলছে, মা এখনই এখনই আমায় বলল কোথায় দুধ দই আর কোথায় তুই আমার প্রাণের টুকরো, তুই আমার প্রাণ। রাগ হয়েছে। একটি নুড়ি পাথর নিয়ে অনেক পুরাতন এই দধি ভাণ্ড সেটাকে ধড়াম করে মেরে ফাটিয়ে দিল, বিশাল বড়। নন্দ মহারাজের গৃহ প্রাঙ্গণ তো একেবারে ক্ষীর সাগরের মতো ভরে গেল। কানাই এবারে রাগ করে কি করলো, যত মাখন ঘরে ছিল সেগুলিকে একত্রিত করে নিজে একটু খেয়েছে আর বাঁদরদের খাওয়াচ্ছে, বাঁদরদের মুখে টিপে টিপে পুরে দিচ্ছে। এখানে আচার্য পাদগণ বলছেন যে প্রভু রামচন্দ্র তিনি তো বানরদের সাহায্যেই মাতা জানকীকে উদ্ধার করেছিলেন, তা বোধহয় তিনি তো বনবাসী ছিলেন, সে সময় তিনি কিছু করতে পারেননি, বাঁদরদের সেবা করতে পারেননি, তাই বোধহয় এই দ্বাপর যুগে ত্রেতা যুগের কথাকে স্মরণ করে তাদেরকে মাখন খাওয়াচ্ছে। আর নিজে গিয়ে একটি উলুখলের উপরে বসলেন, উলু খল, খল শব্দটি প্রয়োগ আছে, উলুখলের সঙ্গে গিয়ে বসলেন। তা দেখুন, যারা অনেক ঊর্ধ্বের মহাত্মা হন তারা খলের সঙ্গে বসলে খলের প্রভাব কিন্তু সৎ লোকের মধ্যে পড়বে না, তাই প্রভু তিনি পরম সৎ, তিনি উলুখলের উপরে গিয়ে বসলেন। মা যশোমতী ভাবল যে একটা বিকট শব্দ হলো, কি ব্যাপার, এসে দেখছেন সেই বিশাল পুরাতন দধি মন্থনের ভাণ্ডটি ভেঙে চৌচির। মা যশোদার আর বুঝতে বাকি রইল না, মা যশোমতী বুঝতে পারলেন এ তো কানাইয়ের কাজ। দেখো দেখো এই সমস্ত ব্রজগোপীরা যে সমস্ত নালিশ করেছে সেগুলি যে ধ্রুব সত্য সেটা এখন আমি নিজে বুঝতে পারলাম। মা যশোমতী তারও ক্রোধ হয়েছে, সে ভাবছে আজ কানাইকে শাস্তি দিতেই হবে, না হলে সে দৈনন্দিন তার দুষ্টামিটা বেড়ে চলেছে। মা যশোমতী একটি কঞ্চি নিয়ে, লাঠি নিয়ে পেছনে লুকিয়ে নিয়ে যাচ্ছে। কানাই দেখল মা ক্রোধিতা হয়ে কানাইয়ের দিকে আসছে। কানাই উলুখলের উপর থেকে লাফ দিয়ে ছোটা আরম্ভ করল। মা যশোমতী তিনি স্থূল কায়, অনেক মোটা সোটা শরীর, তা আবার বয়স্কা, সেই ছোট্ট কানাইয়ের পিছনে মাও ছোটা আরম্ভ করল। উপর থেকে ব্রহ্মাজি দেখছেন, দেবতারাও দেখছেন যে এই গোয়ালিনী, ব্রহ্মাজির ভাবনাকে বলছি আমি, ব্রহ্মাজি ভাবছেন এই গোয়ালিনী কি করে এই পরব্রহ্মকে ধরবে। আরে এই পরব্রহ্মকে ধরা তো দূরের কথা, এই পরব্রহ্মকে বড় বড় সাধুজনেরা তারা হৃদয়ে চিন্তনও করতে পারেন না, তাকে সাক্ষাৎ কি করে ধরবে, দেখা যাক কি করে। ছুটে চলেছেন, আর কানাই তো হরিণের গতিতে ছোটেন। মা যশোমতী তিনি মানে একেবারে বিশাল শরীর, মোটা সোটা, তা আবার বয়সটাও কিছু বেশি, তিনি কতক্ষণ আর ছুটবেন। ছুটতে ছুটতে মা তো একেবারে ঘেমে তরতর অবস্থা, সমস্ত খোপা খুলে গিয়েছে, ছুটছে, কানাইকে আজ ধরতেই হবে। মা যশোমতী বহুক্ষণ চেষ্টা করেও পারল না। একটি বাগানের মধ্যে মা যশোমতী তিনি হাঁপাতে হাঁপাতে দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে বসে পড়লেন। কানাই সে কি করলো, উবুড় হয়ে দাঁড়িয়ে দুই হাত হাঁটুতে ঠেকিয়ে মায়ের দিকে দেখছে, সে এক অদ্ভুত দৃশ্য। বলছেন, ও মামা, তুমি আর এত দৌড়াদৌড়ি করো না, দেখো তুমি ঘেমে গিয়েছ আর তুমি আর এত দৌড়াদৌড়ি করো না। বলছেন, আচ্ছা দৌড়াবো না, তুই আমার কাছে আয়। তা বলছে, কাছে গেলে তো তুমি আমায় মারবে। বলছেন, না আমি মারবো না। তা বলছেন, তাহলে এই লাঠিটা দিয়ে কি করবে? দূরের থেকে বলছে, খানিকটা দূরের থেকে। মা যশোমতী হাঁপাতে হাঁপাতে বলছে, এই লাঠিটা দিয়ে তোর পূজা করব। বলছে, না ওই লাঠির পূজা আমি স্বীকার করি না, তাহলে আমি কিন্তু ধরা দেব না। মা যশোমতী দেখলেন কানাই তো আসবে না, লাঠিটা থাকলে একটু কাছে রেখেছে, দূরে হাত দিয়ে ধরলেও লাঠিটা আবার পাওয়া যাবে। বলছেন, বাবা আর আমাকে তুই এই বৃদ্ধা বয়সে আমাকে আর জ্বালাস নে, আয় আমার কোলে আয়। মা যশোদা দেখলো এর সঙ্গে দৌড়ে আমি পারবো না, এই ভালোবাসা দেখিয়েই একে ধরতে হবে। তা ভগবানকে পেতে হলে প্রেম প্রীতির দ্বারাই পাওয়া যায়, লাঠি দ্বারা পাওয়া যায়। বলছেন, আয় বাবা আয় আমার কোলে আয়। বলছে, মারবে না তো? বলছে, না কিচ্ছু বলবো না, তোকে খুব ভালোবাসবো। এবারে যখনই কানাই কাছে কাছে এসেছে, অতি দ্রুত গতিতে কানাইয়ের হাতটা ধরে আরেক হাতে ডান হাতে দিয়ে লাঠিটা নিয়েছে। এবারে তো খুব ভয় দেখাচ্ছেন, ব্রহ্মাজি উপর থেকে দেখে ভাবছেন যে আমি তো ভাবলাম এই গোয়ালিনি কি করে ধরবে, কিন্তু সত্য সত্যই ধরে ফেললো, বড় আশ্চর্য। এবারে কানাইকে ভয় দেখাচ্ছে লাঠিটা নিয়ে, এই মারলাম আর ওই মারলাম, মারে একটাও না। মা যশোমতী তিনি তো মারতেও জানেন না, তিনি ভয় দেখাচ্ছেন। আর সেই সাক্ষাৎ ভগবান, তিনি ভয়ে রোদন করছেন আর দুই হাত দিয়ে চক্ষু ঘষছেন। যার ভয়ে সূর্য যথাসময়ে উদিত হচ্ছে, অস্তমিত হচ্ছে, যার ভয়ে গ্রহ নক্ষত্র তারকা চন্দ্রাদি পর্যন্ত তার ভয়ে যথাযথ নিয়মে কার্য করে চলেছে, যার ভয়ে কাল পর্যন্ত ভয়ভীত হয়ে প্রভু সেবায় নিযুক্ত, সেই সকলের যিনি মালিক, যে কালেরও যিনি মহাকাল, তিনি আজ রোদন করছে। তাহলে দেখুন সেই পরব্রহ্ম ভগবান তিনি কত কৃপালু দয়ালু, যে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য তিনি কিনা করেন। মা যশোমতী হাত ধরে লাঠি দিয়ে ভয় দেখাতে দেখাতে টেনে নিয়ে চলেছে। আর বলছেন, আজ তোর কোনো প্রকারেই উদ্ধার নেই, আজ একটি কিছু আমায় করতেই হবে। যখন অনেকক্ষণ রোদন করছেন, মা যশোমতীর দয়া হলো, ভাবলো না বেশি যদি বকাঝোকা করি তাহলে এই বনের ভিতরে যদি চলে যায় তাহলে আবার খুঁজে বের করা এক অসুবিধা। সুতরাং বাচ্চাদের বকতে হবে, বাচ্চাদের ভয় দেখাতে হবে, সেটাও সীমাবদ্ধ। তা না হলে দেখা গেল নিজের সন্তানই পালিয়ে চলে গেল আর ফিরে এলো না। এখানে টিকাকারগণ এই কথাই বলেছে। মা যশোমতী লাঠিটা ফেলে দিয়ে বলছেন যে তোকে আমি মারব না, কিন্তু আজ আমি সারা দিন তোকে কিছু খেতেই দেব না, তোকে সারাদিন আমি কিছু খেতেই দেব না, তোকে আজ বেঁধে রাখবো ওই খলের সঙ্গে, অর্থাৎ উলু খলের সঙ্গে। মা যশোমতী নিজের কবরীতে রেশম ফিতা ছিল, সেই ফিতা দিয়ে তাকে বাঁধার চেষ্টা করছে। আমাদের অদ্য পাঠটি একটু সংক্ষেপে করতে হবে, তা না হলে এই ভগবানকে বেঁধে রেখে রাত্রে ছেড়ে দেওয়া যাবে না। একবার আমি ব্রজমণ্ডলে যখন পাঠ করতাম, সব সাধু সাধু ত্যাগী সাধুরা শ্রবণ করতেন, তা আমি পাঠের বিরাম দিলাম, যে মা যশোদা বেঁধেছেন তখন পাঠের বিরাম দিলাম। সব সাধুরা আমাকে বললেন যে পণ্ডিতজি, কেউ আমার যারা বয়োজ্যেষ্ঠ তারা বললেন, হরিচরণ আমাদের পাঠে দেরি হয় হোক, আমরা মাধুকুড়ি না হয় এক ঘন্টা আধা ঘন্টা পরে যাব, কিন্তু গোপালকে বেঁধে রেখো না, তুমি তার বন্ধন মুক্ত করে দাও। তা আমাদের একটু সময় লাগলেও আমরা সংক্ষেপ আকারে গোপালকে বন্ধন মুক্ত পর্যন্ত আমরা যাব। যদিও এর মাঝে অনেক বিস্তারিত ব্যাখ্যা, কিন্তু গোপালকে বেঁধে রেখে কিছু করা যাবে না, আমরা সংক্ষেপ আকারে তা শ্রবণ করব। মা যশোমতী প্রথমে নিজের কেশের ফিতা দিয়ে বাঁধার চেষ্টা করলেন,
কিন্তু গোপালের কোমরটা তো একেবারে কিনকিনে, একেবারে সরু, সেই রেশম ফিতা দিয়েই তাকে বাঁধা সম্ভব, কিন্তু না, দুই আঙুল কম হল। আবার ফিতা সংযোজন করলেন, দুই আঙুল কম। এমন করতে করতে সমস্ত গরুর যত রশি, সেই রশি দিয়েও দুই আঙুল কম। মা যশোমতী তো অবাক, কি ব্যাপার, একে বাঁধা যায় না কেন? অথচ তার কোমরে কিঙ্কিনি সকল বাঁধা আছে সুতোতে, কিন্তু এখন কেন বাঁধা যায় না? মা যশোমতী বলছেন, আমি তোকে আজ বাঁধবই বাঁধব, এই সকাল থেকে যদি আমার সন্ধ্যাও হয়, রাতও হয়ে যায়, তথাপি আমি তোকে বেঁধেই রাখব, প্রতিজ্ঞা করল। যখন ভক্ত প্রতিজ্ঞা করেন, তখন ভগবান পরাজয় স্বীকার করেন। পিতামহ ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন, আমি প্রভু তোমাকে অস্ত্র ধারণ করাবই করাবো, ভগবান পরাজিত হলেন, তাই করলেন। ভক্ত যখন প্রতিজ্ঞা করে, ভগবান নিজের জেদকে ছেড়ে দেন, কারণ ভক্তই ভগবানের কাছে শ্রেষ্ঠ। মা যশোমতী বাঁধার জন্য সর্বপ্রকার প্রয়াস করলেন, চেষ্টা করলেন। সমস্ত গোপীরা এই দৃশ্য দেখে অবাক, আরে দুই আঙুল কম হচ্ছে, দুই আঙুলের জায়গায় অনেক বড় বড় রশি সংযোজন করলেও দুই আঙুল কম। গোপীরা তখন বলছে, যশোদা, মনে হচ্ছে বিধাতা তোমার ছেলের বন্ধন লেখেন, সে বন্ধনের বাইরে, তা না হলে এমন কি করে হয়, তোমার ছেলেকে তুমি বাঁধতে পারবে না। গোপীরা চলে গেল। যশোদা রানী প্রতিজ্ঞা করলেন, আমি বাঁধবই বাঁধ। এবারে এই যে চেষ্টা, মা যশোমতী ঘেমে তরতর অবস্থা, সমস্ত শরীর থেকে জল বয়ে চলেছে ঘেমে, সমস্ত কেশরাশি আলুলায়িত, কিছু চুল মুখের সামনে, কিছু এদিক সেদিক, সমস্ত খোপা খুলে গিয়েছে, ঘেমে অবস্থা খারাপ, ঘামের সঙ্গে সমস্ত চুল মুখে শরীরে লেগে রয়েছে, কিন্তু আজ আমি কানাইকে বাঁধবই, কেবল দুই আঙুল কম, এখন ভগবানের কৃপা হচ্ছে, সকৃপয়া আসিত। ভগবান দেখলেন, আমি তো বন্ধন অতীত, আমি কখনো বন্ধন দশায় আবদ্ধ হই না। তা এখানে যখন এর পূর্বেও বলা হয়েছে, এই কথাটা মনে রাখতে হবে, আমি বারবার বলছি যে ভগবানের সঙ্গে জড় বস্তুও চেতনশীল, এই যে দড়িগুলো তারা ছোট হয়ে যাচ্ছে, কেন কেন ছোট হচ্ছে না, প্রভু হচ্ছেন সর্বব্যাপক, আমরা যদি বন্ধন করে দিই প্রভুকে, তাহলে প্রভুকে অপমান করা হবে। প্রভু হচ্ছেন বৃহৎ, যার মুখবিবরের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিলক্ষিত হয়, তাহলে কি ব্যাপার, অনন্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভুর পেটের মধ্যে। প্রভু হচ্ছেন বৃহৎ, সরাট, সরাট মানে বিশাল, তাই এই সমস্ত দড়ি তারা তো চিত সম্পন্ন, তারা প্রভুকে বন্ধন করতে চাইছেন না, বন্ধন করতেও পারবেন না। আর অপরদিকে যখন মা যশোমতী কৃষ্ণকে বাঁধার জন্য দড়ি সংযোজন করছেন, প্রভুর দৃষ্টি পড়লে সেই দড়িটা মুক্ত হয়ে যাচ্ছে, তা যিনি মুক্ত তিনি তো বন্ধন করতে পারবেন না। অনেক লম্বা সমস্ত টিকাকারগণ ব্যাখ্যা করেছেন, অতি অদ্ভুত, যা মাসের পর মাস বললেও শেষ হবে না। তা দড়িগুলো ভগবানের দৃষ্টি প্রাপ্ত হলে তারা মুক্ত হয়ে যায়, সুতরাং মুক্ত বস্তু কখনো বন্ধন হয় না। কিন্তু এবার প্রভুর কৃপা হচ্ছে, সকৃপয়াসিত, দেখছেন মা বাঁধার জন্য এত চেষ্টা, ভগবানকে পেতে হলে দুটো জিনিস যখন এক হয় তখন প্রভুকে পাওয়া যায়। তো এখানে দুই আঙুলের ব্যাখ্যা অনেক বিশাল, তার সারাংশ আমি বলছি। দুই আঙুল, এই দুই আঙুল যখন পূর্ণ হয়ে যাবে তখনই গোপালকে, ভগবানকে পাওয়া যাবে। কেমন না, এই যে সাধনা, মা যশোদা প্রতিজ্ঞা করেছেন কি, আমি আমার গোপালকে বাঁধবই বাঁধব। এই যে সাধনা, এই যে তীব্র সাধনা, এটা হচ্ছে তপস্যা। আর তপস্যার সাথে সাথে যদি গোবিন্দের কৃপা না হয় তাহলে প্রভুকে পাওয়া যাবে না। মা যশোমতীর সাধনা কিভাবে বাঁধা যাবে, আমাকে বাঁধতেই হবে। এই যে তীব্র সাধনা, এই তীব্র সাধনা পূর্ণ হয়েছে, আর তীব্র সাধনার সাথে সাথে গোবিন্দের কৃপা হয়েছে। স কৃপয়া আসিত, মা এত কষ্ট করছে আমাকে পাওয়ার জন্য, আমাকে বাঁধার জন্য, তখন তিনি কৃপা করলেন। তাহলে ভক্তের সাধন আর ভগবানের কৃপা এক হলেই গোবিন্দকে পাওয়া যায়। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে মা যশোমতী পূর্বের সেই রজ্জু দ্বারাই গোপালকে অনায়াসে বেঁধে ফেললেন, বেঁধে তিনি উলু খলের সঙ্গে বাঁধলেন। বলছেন এই খলেরই তো সঙ্গ করেছিলি তুই কানাই, এই খলের সঙ্গেই তোকে আমি বেঁধে রাখলাম, তোকে আজ সারাদিন আমি কিছু খেতে দেব না, ভয় দেখাচ্ছে। এই জন্য ভগবানের এই যে দাম বন্ধন করলেন, কোমর বন্ধন, এই জন্য ভগবানের নাম কি হচ্ছে, দামোদর। বল দামোদর ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান তিনি বন্ধন দশা পর্যন্ত স্বীকার করলেন, ভক্তের ইচ্ছাকে ভগবান পরিপূর্ণ করে থাকেন। একসাথে কার্যপ্রভু করেন পাঁচ সাত চৈতন্য চরিতামৃত, তখন ভগবান কি দেখছেন, নন্দ মহারাজের গৃহ সমীপে দুই বিশাল আকাশ জোড়া বৃক্ষ, যমল অর্জুন, দুটি অর্জুন বৃক্ষ, যমল মানে ডুয়েল ডবল আর কি, দুটি অর্জুন বৃক্ষ। তখন তিনি চিন্তা করছেন আমার ভক্ত নারদ তাদের অভিশাপ দিয়েছে। সুকমণি ব্যাখ্যা করছেন, শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ বলছেন যে ঋষি নারদ তিনি এই বিগরিত কর্ম কেন করলেন, যত্তদ বিগরিতম কর্ম যেনবা দেবশ্রেষ্ঠতম। পরীক্ষিত মহারাজ বলছেন হে গুরুদেব সুকমণিকে, যে দেবর্ষী নারদ তিনি এই প্রকার নিন্দিত কর্ম কেন করলেন। দেখুন এখানেও বোঝার বিষয়, নিন্দিত কর্মটি কি না, তিনি অভিশাপ কেন দিয়েছেন। কোনো সাধু কাউকে অভিশাপ দেন না, কিন্তু দেবর্ষী নারদ অভিশাপ কেন দিলেন। কিন্তু কোনো সাধু কাউকে যদি অভিশাপ দেন সেটা বরে পরিণত হয়। কেন, এই দুই বৃক্ষ তারা কে ছিল আমরা শ্রবণ করলেই বুঝতে পারবো। এখন যে সাধুদের অভিশাপটাও সেটাও বরের কাজ করে, কিন্তু যারা একেবারে একনিষ্ঠ সাত্বিক কৃষ্ণ ভক্ত তারা কাউকে অভিশাপও দেন না আর বরও দেন না। আশীর্বাদ দিলে তো ভজনের শক্তি অল্প যাবে, কিন্তু অভিশাপ দিলে ভজনের শক্তি অনেক মাত্রায় নষ্ট হয়ে যায়। তাই যারা সাত্বিক সাধু তারা আশীর্বাদ অভিশাপ কোনোটাই দেন না। তারা বলেন রাধা গোবিন্দ যা করবেন তোমার মঙ্গল করবেন, নিজের শক্তি সহসা কেউ প্রয়োগ করতে চান না। নিজের শক্তি প্রয়োগ করা মানে কি, নিজের ভজনের শক্তি, সঞ্চিত ভজনের শক্তিকে নষ্ট করা। তাই যারা সাত্বিক সাধু তারা দুটোর মধ্যে কোনোটাই প্রদান করেন না। কে এই দুই বৃক্ষ, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন। কথ্যতাম ভগবান নেতত তয়ো সাপস্য কারণম, কথ্যতাম। পরীক্ষিত মহারাজ বলছেন সুকমণিকে আপনি বলুন বলুন এই সাপের কি কারণ, আমি তা শ্রবণ করতে চাই। বলছেন প্রিয় পরীক্ষিত, এই দুই বৃক্ষ তারা কে ছিল, কুবেরের পুত্রদ্বয় নলকুবর ও মণিগ্রীব। তারা আবার ধনপতি কুবেরের দুই পুত্র, ধন মদে অন্ধ তারা, অর্থ থাকলে অহংকার হয়, অভিমান হয়, সেটা পতনের কারণ হয়। ভগবান বলছেন যাদের প্রচুর ঐশ্বর্য আছে, রূপ যৌবন আছে, দেখতে সুন্দর সুন্দরী, অনেক অর্থ আছে, অথচ আমার ভক্ত এবং আমাকে যারা প্রীতি করে তারা আমার সর্বশ্রেষ্ঠ কৃপার পাত্র। কিন্তু প্রায়শ যাদের অর্থ থাকে তাদের ভগবানের প্রীতি থাকে না, ভগবানের ভক্তদের প্রতি প্রীতি থাকে না। তা ভগবান নিজ মুখে বলছেন এগুলো আমার দেওয়া, অনেক ধনাঢ্য ধন সম্পত্তি ঐশ্বর্য প্রচুর আছে, কিন্তু আমাতে রুচি আছে আমার ভক্তদের যারা শ্রদ্ধা করে তারা সাক্ষাৎ আমার কৃপাপাত্র। ইহ জগতে যে সমস্ত দরিদ্র ব্যক্তিদের দেখা যায় তারা কিন্তু দরিদ্র কেউ ছিলেন না, তারা নিজের কর্ম অনুসারে দরিদ্র হয়েছে। যাদের ধন সম্পত্তি থাকে তারা যদি ভগবানের কথায় সাধুগুরু বৈষ্ণবের সেবায় যদি অর্থ ব্যয় না করে কেবল নিজের সুখ, আত্মসুখ, আত্মসুখ কি না, নিজের নিজের পতি, নিজের পুত্র কন্যা আত্মীয় বর্গ ছাড়া অন্যদিকে অর্থ ব্যয় যারা না করে তারাই পরবর্তীতে দরিদ্র হয়ে জন্মায়। তা এখানে ধনপতি কুবের বলে কথা শুধু এই পৃথিবী নয়, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তারা ধনীর পুত্র। তাদের একবার অহংকার হলো, তারা মদিরা পান করে কৈলাস পর্বত থেকে মন্দাকিনী নদী বয়ে চলেছিল। এই মন্দাকিনীর জলে তারা কিছু গান্ধর্বিকাদের সঙ্গে বিবস্ত্র হয়ে নদীতে স্নান করছে। দেবর্ষি নারদ সেই পথ দিয়ে আসছিলেন, বীণা বাজিয়ে বাজিয়ে কীর্তন করতে করতে আসছিলেন, এবং কি কীর্তন করছিলেন সেটাও রয়েছে কিন্তু সময় সংক্ষেপ সেগুলো বলা সম্ভব নয়। তিনি কীর্তন করছিলেন অহোবকি জং স্থান কাল কূটম জিগং সয়া পায় দপ্য সাদ্রী গতিম লেভিরে। ভগবানের দয়ার কথা কীর্তন করতে করতে আসছিলেন। পুতনা মক্ষণ লীলা, পুতনাকে বধ করে ভগবান পুতনাকে মায়ের গতি প্রদান করেছিলেন, এই শ্লোকটি কীর্তন করতে করতে বীণা বাজিয়ে ওই পথ দিয়ে আসছিলেন। তখন এই ধনপতি কুবেরের দয় নলকুবার মণিগ্রীব তারা ডাঙায় উঠেছিল, আর গান্ধর্বিকাগণ তারা নিজেদের শাড়ি টাড়ি নিয়ে নিজেদের অঙ্গকে জড়িয়ে তারা বৃক্ষের আড়ালে চলে গেল। ধনপতি কুবেরের পুত্রদ্বয় নলকুবার ও মণিগ্রীব তারা ভাবছে এক তো মদিরা পান করেছে, মদ্যপান করেছে, তাদের মধ্যে কি ভাবনা এলো, বলছেন আরে কোথায় এক ভিখারী সাধু, আমরা কত ধনীর পুত্র, তাকে সম্মান করার কি দরকার, তাকে সম্মান করার দরকার নেই। তারা বিবস্ত্র হয়ে দেবর্ষি নারদ যে পথ দিয়ে আসলেন সামনে দাঁড়িয়ে রইল। দেবর্ষি নারদ বলছেন কি হে তোমরা ধনে মদে অন্ধ হয়ে আজ দেখছি সাধুদেরকে অপমাননা করছ, সাধুদেরকে অপমাননা করছ তোমরা, তোমরা আমার সম্মুখে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছো গাছের মতন, যাও তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হও। এবারে জ্ঞান ফিরেছে, হোশ ঠিকানায় এসেছে, অভিশাপ দিলেই তখন চেতনা ফিরে তাদের। নলকুবার মণিগ্রীব তারা হাত জোড় করে বলছেন হে মহাত্মন আমরা অন্যায় করেছি, আপনি আমাদের অভিশাপ দিয়েছেন ঠিক আছে, কিন্তু অভিশাপের মাত্রাটা তো বড় ভয়ঙ্কর হলো, আমরা বৃক্ষরূপে থাকব। বলছেন হ্যাঁ বৃক্ষরূপেই থাকতে হবে, আপনি কৃপা করুন, দয়া করুন, ক্ষমা করুন, রোদন করছেন আর বলছেন। বলছেন দেখো আমার অভিশাপ তো ব্যর্থ হবে না, তবে তোমাদের এই বিনয় অবনত বাক্য শ্রবণ করে আমি খুশি হলাম, যাও তোমরা ব্রজমণ্ডলে গিয়ে গোকুল ক্ষেত্রে তোমরা দেবপরিমিত 100 বর্ষ পর্যন্ত বৃক্ষরূপে থাকো। 100 বর্ষ দেব পরিমাণে, মানে আমাদের হিসাবে বোধ হয় লক্ষাধিক বছর হবে। এই দুই অর্জুন বৃক্ষকে, এই দুই নলকুবার মণিগ্রীব, তারা দুই অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নিল ব্রজে। দেবর্ষি নারদ বললেন, তোমাদের দুজনকে প্রভুই মুক্ত করে দেবেন, প্রভু তোমাদের দুজনকে উদ্ধার করবে। তাই এখন সেই বৃক্ষদ্বয়ের দিকে প্রভুর দৃষ্টি পড়েছে যে আমার ভক্ত দেবর্ষি নারদ বলেছিল আমার দ্বারা এরা উদ্ধার হবে, আমার ভক্তের কথাকে আমি কখনো অন্যথা হতে দেব না। তাই এখানে নারদজি বলছেন এই প্রসঙ্গে, অসত শ্রীমদান্দস্য দারিদ্রম পরমঞ্জনম আত্মউপমেন ভূতানি দরিদ্র পরম ইক্ষতে যথা কণ্টক বিদ্ধাঙ্গ যন্তর্নেচ্ছতি তাম্বেথম জীবসাম্যম গতলিঙ্গৈর ন তথাবিদ্ধ কণ্টক। এখানে দেবর্ষি নারদ তিনি ধনীদের থেকে গরিবদের প্রশংসা বেশি করেছেন। কারণ বলছেন অসত শ্রীমদান্দশ্চ দারিদ্রম পরমাঞ্জনম, বলছেন ধনী ব্যক্তি সে দরিদ্রের দুঃখকে বুঝতে চায় না। কেন? সে কিছু মনেই করে না, সে তো কখনো দুঃখ অনুভব করেনি, অতএব যারা দুঃখী তাদের মনোভাব বুঝতে পারে না। তাই একটি উদাহরণ দিয়েছেন, যথা কণ্টক বিদ্ধাঙ্গ যন্তর্নেচ্ছতি তাম্বেথম, বলছেন যেমন কারো গায়ে কাঁটা ফুটলে সেই ব্যক্তি জানে যে কাঁটা ফোটার বেদনাটি কেমন। কণ্টক বিদ্ধ হলে সে বুঝতে পারে যে কাঁটা ফোটার যন্ত্রণা কত নিদারুণ। কিন্তু যার গায়ে কখনো কণ্টক বিদ্ধ হয়নি, অর্থাৎ কাঁটা ফোটেনি, সেই ব্যক্তি বুঝতে পারে না যে কাঁটা ফোটার যন্ত্রণাটা কি। তো যারা অনেক ধনী তারা কিন্তু নিচের লেভেলের দরিদ্র শ্রেণীদের দুঃখ তারা বুঝতে চায় না, বুঝতে পারে না, কারণ সে তো সর্বদা সুখে আছে, তার না কোনো অর্থের অভাব না কোনো জিনিসের অভাব, সে দরিদ্রের দুঃখকে বুঝতে পারে না। তাই তারা ভুলবশত তাদেরকে দলিত করে ফেলে, অসম্মান করে ফেলে। কিন্তু যাদের, যারা দরিদ্র তারা জানে যে দরিদ্রতা কেমন। নিজের সন্তানদের সঙ্গে যখন পূর্ণ মাত্রায় ভোজন প্রাপ্ত না হয় তারা বুঝতে পারে যে দরিদ্রতা কত নিদারুণ কষ্টপ্রদ। তাই ওই দরিদ্র ব্যক্তি দরিদ্রতার দুঃখ জানে, তাই সে অন্যকে সহসা দুঃখ প্রদান করতে চায় না। এখানে গরিবের মহিমাই বিশেষরূপে ব্যাখ্যা করেছেন। এবারে ভগবান দেখলেন, তাই তো আমার ভক্ত নারদ বলেছে আমার দ্বারা তারা মুক্ত হবে। তিনি কি করলেন, হামাগুড়ি দিয়ে, ছোট্ট কানাই হামাগুড়ি দিয়ে দিয়ে উলুখলটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। অতি অদ্ভুত দৃশ্য। টেনে নিয়ে গিয়ে এই দুই অর্জুন বৃক্ষের মধ্যদেশ থেকে গেলেন, আর উলুখলটি তির্যক ভাবে বেঁকা ভাবে বেঁধে গেল। ভগবান ঈষৎ কর্ষণ করলে পর এই আকাশ জোড়া দুই বৃক্ষ, আকাশ বাতাস দিক বিদিক শব্দমান হয়ে পড়ে গেল। সেখান থেকে দুই গন্ধর্ব উৎপন্ন হচ্ছেন, এই নলকুবার ও মণিগ্রীব। নলকুবার মণিগ্রীব তারা প্রভুকে স্তব স্তুতি করতে লাগলেন আর বলছেন, হে ভগবান, হে পরমেশ্বর, আপনার দর্শন আমাদের মতন সাধারণ যক্ষেদের দর্শন তো অতি বিরল, আপনার দর্শন বড় বড় মুনিজনেরাও প্রাপ্ত হন না। যেমন আমরা গত দিবসে শ্রবণ করেছি, ভগবান ব্রহ্মাজি দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তটদেশে গিয়েছিলেন, সেখানে ব্রহ্মাজি ভগবানকে দর্শন পাননি, ব্রহ্মাজির হৃদয়ের মধ্যে শ্রী গোবিন্দ তিনি কিছু প্রকাশ করেছিলেন, আমরা গতদিন শ্রবণ করেছি। তিনি বলছেন বড় বড় দেবতাদের দর্শন তারাও আপনাকে, আপনার দর্শন প্রাপ্ত হন না। আমরা যক্ষের পুত্রদ্বয়, আমরা তো আপনার দর্শন কদাপি কোন জন্মেই প্রাপ্ত হতাম না, কিন্তু আপনার ভক্ত দেবর্ষি নারদের কৃপায় আপনার দর্শন আমরা পেয়েছি। আমরা আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিং তমাদ্য পুরুষ পর ব্যক্ত ব্যক্ত মিদম বিশ্বম রূপম তে ব্রহ্মণা বিদু। হে ভগবান, আপনার স্তব স্তুতিও আমরা পূর্ণরূপে জানি না, তাই আপনাকে আমরা বারংবার প্রণাম করি। ভগবান বলছেন, ঠিক আছে, তোমরা আমার দর্শন প্রাপ্ত হওয়ার যোগ্য নও, এটা ঠিক, কিন্তু আমার ভক্ত দেবর্ষির কৃপায় তোমরা আজ আমার দ্বারা উদ্ধার হয়েছ, আমার দর্শনও পেয়েছ। হে যক্ষ পুত্রদ্বয় নলকুবার ও মণিগ্রীব, আমি বরদ ঈশ্বর, আমি যখন নারদের কৃপায় তোমাদের দর্শন দিয়েছি, তাহলে বলো কি বর চাও তোমরা? কিন্তু দেবর্ষি নারদের কৃপায় তাদের পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তখন ভগবানের কাছে তারা কি চাইছেন? প্রভু আপনি যদি আমাদের দেবেন তাহলে আমাদের এটা দিন, কি চাও বলো? বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়ম হস্তৌ কর্মসু মনস্তব পাদয়র্ন স্মৃতং শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতং দর্শনস্তু ভবত্তনুনাম। হে ভগবান, আপনি যখন আমাদের কৃপা করে বর দিতে চাইছেন, তাহলে আপনি আমাদের দুই ভাইকে এই বর দিন, আমরা যেন আপনার কথা আপনার গুণগ্রাম কীর্তন ছাড়া অন্য কোনো আন কথা মুখে না বলি। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম, আমাদের মুখ দিয়ে আপনার কথা কীর্তন করব, আর দুই কর্ণ দিয়ে আমরা আপনার কথাকে শ্রবণ করব। হস্তৌ কর্মসু, হস্তৌ আমাদের হাত দুটো দিয়ে আপনার সেবা ব্যতিরেকে আর কোনো সংসারের সেবা আমরা করব না এই বর দিন। আর মনস্তব পাদয়র্ণ, আমাদের মন যেন আপনার চরণ পদ্মের ধ্যান করে। স্মৃতাং শিরস্তব, আমাদের মস্তক যেন আপনার চরণে আপনার মন্দিরে আপনার ভক্তদের চরণকে প্রণাম করে। আর আমাদের সর্বদা যেখানে আমরা বিচরণ করব, সেই বিচরণ ভূমিটা যেন আপনার লীলাক্ষেত্র হয়। আর আমাদের এই তনু দিয়ে আমরা যেন আপনার ভক্তের স্পর্শ প্রাপ্ত হই। ভগবান বললেন, তথাস্তু। দুই যক্ষ তারা চলে গেলেন। এই দুই যক্ষ নলকুবার এবং মণিগ্রীব তারাই হচ্ছেন বৈকুণ্ঠের হরিকথা ব্যাখ্যা করেন, বৈকুণ্ঠের না গোলকের। গোলকে ভগবানের আশীর্বাদে কৃষ্ণ কথা বর্ণন করে তারা রাধারানী এবং শ্রীকৃষ্ণকে শ্রবণ করান। ভগবান তাদেরকে আশীর্বাদ দিয়ে নিজ লোকে টেনে নিলেন এবং সেখানে তাদের মুখনিসৃত কৃষ্ণ কথা রাধারানীর কথা সমস্ত সখীরা মিলে রাধা গোবিন্দকে অগ্রে করে তারা হরিকথা বর্ণনা করেন। এবারে এই প্রকার দিব্য শব্দ যখন হলো, ভয়ঙ্কর শব্দ, সমস্ত ব্রজবাসীরা তারা একত্রিত হল। ভগবান তখনও বন্ধন দশায় আবদ্ধ, ভগবান তখনও বন্ধন দশায় আবদ্ধ। সমস্ত ব্রজবাসীরা তারা চিন্তা করতে লাগলো, ঝড় বর্ষা কিছুই নেই, অথচ এই দিব্য দুই বৃক্ষ আকাশ জোড়া ইষ্টপুষ্ট বলিষ্ঠ বৃক্ষদ্বয় কিভাবে পড়ে গেল? তখন তারা বলতে লাগলো যে বোধহয় কোনো অসুর এসে এই দুই বৃক্ষ ভেঙে আমাদের কানাইয়ের উপরে চেপে কানাইকে মেরে ফেলার উপক্রম করেছে, যেমন পুতনা আদি তৃণাবর্ত আদি এসেছিল, এমনই কোনো দুর্ঘটনা হবে। অনতি দূরে কিছু ছোট ছোট বালকেরা তারা কিন্তু কানাইকে দেখছিল যে কানাই দুই বৃক্ষ মধ্যে থেকে হামাগুড়ি দিয়ে ঢুকে দুই বৃক্ষকে ভেঙে দিল। তারা বলল, এই বৃক্ষকে কানাই ভেঙেছে এবং এই বৃক্ষের মধ্য থেকে দুই অদ্ভুত যুবক তারা দেবতার মতো দেখতে তারা স্তব স্তুতি করে চলে গেল। যোগমায়া মায়া বিস্তার করে রেখেছে, সমস্ত ব্রজবাসীরা নন্দ মহারাজ আদি তারা বলছে যে যা পালা এখান থেকে, এই রকম হতে পারে আমার এই দুধের শিশু কানাই এত বড় দুই বৃক্ষকে ভেঙে ফেলতে পারে? তারা কেউ বিশ্বাস করল না। নন্দ বাবা কৃষ্ণের বন্ধন মুক্ত করে নিজের বক্ষে আঁকড়ে ধরলেন, মায়ের নামে অভিযোগ করতে লাগলেন, দেখো বাবা আমি একটুখানি মাখন চুরি করেছিলাম আর রাগ হয়েছিল, ওই মটকাটা ভেঙে দিয়েছিলাম, মা তাই আমাকে তাড়িয়ে ধরে এই উলুখলের সঙ্গে বেঁধেছে। ভগবান তিনি সকলের ইচ্ছা পূর্ণ করেন। আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তিনি মা যশোদার সঙ্গেই শয়ন করতেন। নন্দবাবা অনেক চেষ্টা করেছিলেন যে কানাইকে এক রাত্রি তার নিজের কাছে রাখবেন, কিন্তু না, মা যশোদাও ছাড়তে রাজি না, কানাই তো যাবেই না, খুব হটি মানে জেদি ছিলেন কানাই। আজ কানাই বাবার ইচ্ছাকে পূর্ণ করছে। রাত্রে গিয়ে মা যশোদা তাকে টেনে ধরে নিজের বক্ষে আঁকড়ে ধরে রেখে বলছেন, যাক কোনো ভূত প্রেত এসেছিল তোকে মারার জন্য, নারায়ণ বাঁচিয়েছে। আরে সাক্ষাৎ কৃষ্ণ রয়েছে, নারায়ণ কি করবে? কিন্তু এই ব্রজবাসীরা তারা জানে সবকিছু বিষ্ণু নারায়ণ রক্ষা করে। মা যশোমতীকে কানাই হাত দিয়ে মুখে আঙুল দিয়ে বলছেন, আমি আর তোমার সঙ্গে রাত্রে কোনোদিন ঘুমাবো না, তুমি আমায় বেঁধেছিলে, আমায় বকেছিলে, আমাকে লাঠি দিয়ে মারতে গিয়েছিলে, আমি আর তোমার সঙ্গে কোনোদিন শুবো না। মা যশোদা চিন্তাযুক্ত হয়ে গেল। আর কি কানাইয়ের সব থেকে বড় আবদার হচ্ছে কি, মা যশোদা যদি কিছু বলেছে তার সব থেকে বড় অভিমান কি, আমি আর তোমাকে মা বলে ডাকবো না। এটা হচ্ছে সব থেকে বড় রাগ, আমি তোমাকে মা বলে আর ডাকবো না, এই ভয় দেখায় মা যশোদা। তিনিও একটু লজ্জিতা হলেন যে কানাই আর থাকবেই না, রাত্রে প্রসাদ খাওয়ার দাওয়ার খেয়ে সেদিন মা যশোদার কাছে আর ঘুমলেন না, নন্দবাবার কাছে গিয়ে ঘুমালেন। ভক্ত ভগবানের ইচ্ছাকে পূর্ণ করলেন, এই জন্ম থেকে নিয়ে এতদিন পর্যন্ত নন্দবাবার সঙ্গে কানাই কোনোদিন রাত্রে শয়ন করেনি, আজ নন্দবাবার সঙ্গে রাত্রে গিয়ে শয়ন করলেন। তা আমরা অধ্যকার দিনের পাঠে বিরাম এখানেই দিচ্ছি, আগামী দিন আমরা শ্রবণ করব যে সমস্ত গোপেরা তারা মিটিং করলেন, কি মিটিং, যে যখন থেকে কানাই জন্মগ্রহণ করেছে কিছু না কিছু অসুবিধা আছেই, সেই তৃণাবর্ত থেকে নিয়ে পুতনা এলো, তৃণাবর্ত এলো, আরো আরো এই যে বৃক্ষাদি, তারপর সেই শকট, সুতরাং আমরা একটি নিশ্চিন্ত জায়গাতে যেতে চাই যেখানে গিয়ে আমরা প্রত্যেকে সুরক্ষিত মনে করব, আমরা বৃন্দাবনে চলে যাব। এবার ভগবান সমস্ত ব্রজবাসীরা একত্রিত হয়ে মিটিং করে ব্রজে যাবেন, বৃন্দাবন ধামে যাবেন এবং সেখানে তিনি বৎসচারণ আদি ইত্যাদি লীলা প্রারম্ভ করবেন। তা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামী দিবসে তা শ্রবণ করব। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা কি জয়, বল দামবন্ধন লীলা কি জয়, বল দামোদর ভগবান কি জয়, বেদব্যাস ভগবান কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী সুত শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, সমাগত ভক্ত মণ্ডলী কি জয়। সমাগতা মাতৃমণ্ডলী কি জয় বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।